exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং সামওয়ান স্পেশাল, স্পেশাল আমরা সবাইকে বলি বেসিক্যালি, এই অনুষ্ঠানে যারা আসেন তাদের জীবনের গল্পটা বলেন, সবাই স্পেশাল। তবে আজকে যিনি রয়েছেন উনি একটু অন্য অর্থে, একটু বিশেষভাবে বিশেষায়িত করছি ওনাকে। ওনাকে অনেকেই চিনবেন হয়তোবা উনি যখন কথা বলা শুরু করবেন, এবং পুরো অনুষ্ঠানটা আপনি আজকে এনজয় করবেন এবং ওনার লাইফের অনেক কিছুই আপনার জীবনে লেসন হয়ে থাকবে, ইন্সপিরেশন হবে। বেসিক্যালি আমি যদি সহজ করে বলি, এমন একজন অতিথি রয়েছেন আমাদের সাথে আজকে। তার কাছে যাবার আগে কিছু বেসিক যে ব্যাপার সেগুলো আমি জানিয়ে দিই। এখানে এসে আপনি আপনার জীবনের গল্পটা বলতে পারবেন, সেজন্য যে নাম্বারটা রয়েছে 09613892892, আবারও বলছি 09613892892, এখানে ফোন করবেন এবং আপনার জীবনের গল্পটা ছোট করে উল্লেখযোগ্য অংশগুলো আপনি বলবেন সেখানে। তারপর আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর এছাড়া ফেসবুকে চাইলে আপনি সরাসরি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আর যে সেতু বলে একটা পেজ রয়েছে যেটার ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। আর যে সেতু নামে এই পেজটি আপনি পাবেন, এবং এবিসি রেডিও 89.2 FM এই মুহূর্তে যে পোস্টটা দেওয়া রয়েছে অনুষ্ঠানে, সেখানে আর যে সেতু পেজটা রয়েছে। সো প্লিজ ওখানে চলে যান, কমেন্ট করুন, পোস্টটাকে আপনি শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন পুরোটা সময়। বাই দ্য ওয়ে, অতিথির কাছে ফিরছি, নামটা আপনার মুখ থেকে শুনতে চাই প্লিজ।
নাম হচ্ছে ইভান সাইর।
আচ্ছা, এই নামটা শুনে অনেকেই হয়তো ওনাকে রিলেট করতে পারছেন বা দেখতে পাচ্ছেন, যাকে আমরা টেলিভিশনে দেখেছি বা যাকে রেডিওতেও শুনেছি, সেই ইভান সাইর আজকে আমাদের সামনে রয়েছেন। অনেক বহু গুণে গুণান্বিত উনি। আস্তে আস্তে
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে, ইন্ট্রো শুনে আমার মনে হচ্ছিল আমি খুব মানে খুবই মুরব্বী টাইপের একজন মানুষ, এখন আমার জীবনে এত গল্প যে যে গল্পগুলো বলবো মানুষ এগুলো অনুপ্রেরণা পাবে, নট লাইক দ্যাট, বাট থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রির মোস্ট পপুলার শো,
থ্যাংক ইউ,
এবং সেই শোতে কখন এসেভাবে কথা বলবো এটা একটা একটা ভাল লাগা। আর যে কথাগুলো বলতে এসেছি সে কথাগুলো বলার সময় বা বয়স হয়তো আমার এখন হয় নাই, তো এতটুকু জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো শেয়ার করব, সেই জন্যই আসা। আর থ্যাংক ইউ সো মাচ এবিসি রেডিওকে।
আপনাকে অনেক ধন্যবাদ, আরো একবার থ্যাংকস দিচ্ছি। বাই দ্য ওয়ে, যে মানে ফরমেশনের শোটা আমরা বেসিক্যালি চালাই বা শোটা করি, মানে একেবারে ছোটবেলা থেকেই শুনতে চাই আপনার কাছ থেকে, যখন থেকে আপনার মনে পড়ে বা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
আমি এখনো ছোট, মনের দিক থেকে এখনো ছোট।
মনের দিক থেকে বয়স কত বলে মনে করেন আপনি?
মনের দিক থেকে অলওয়েজ 18।
আচ্ছা, 18 বয়সটা কি মানে খুব প্রিফারেবল একটা বয়স? মানে অনেকেই শুনি যে 18 আটকে থাকতে চান,
অনেকে মেয়েদের ক্ষেত্রে হয় 16 আটকে থাকে, 20 হলো ছেলেরা ফিল করে যে লাইক একটু বড় হয়ে গেছে, তো 18 একটা ট্রানজেকশন পয়েন্ট যে টু টিনেজ থেকে বড় হলাম, আবার বড় হওয়ার একটু আগের অবস্থায় আছি।
আচ্ছা,
যে কোনো কিছু পৃথিবীর রঙিন লাগে, আমার কাছে মনে হয় লাইফের অ্যাডভেঞ্চারাস একটা টাইম ওই সময়টা যায়, তো এই জন্য 18 অলওয়েজ।
আচ্ছা ইভান ভাই, আপনি শুরু করুন একেবারে।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবা মাকে থ্যাংকস, স্পেশালি আমার মা। একেবারে ছোটবেলা আমার কাছে মনে পড়ে, আমার বাবা একজন কলেজ টিচার, তার আগে উনি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন, কলেজ টিচার হন পরে। আমার ছোটবেলাটা মনে পড়ে যে আমি আমার বাবার সাথে পটুয়াখালী জেলার সুবিতখালী একটা উপজেলা আছে, মির্জাগঞ্জ থানার।
আমার জন্ম কোথায়?
আমার জন্ম হচ্ছে কলাপাড়ায়।
কলাপাড়া মানে জেলাটা কোনটা? এটা
পটুয়াখালী জেলার।
পটুয়াখালী,
কলাপাড়া হচ্ছে কুয়াকাটার একটু আগেই হচ্ছে কলাপাড়া, আর একটা উপজেলা। আমার জন্মের পরে বাবা ওখানে টিচার ছিলেন কলাপাড়া কলেজের, তারপরেই চলে আসেন সুবিতখালীতে। তো মা তখন আবার আমাদের গ্রামের বাড়িতে, দাদু বাড়িতে ছিলেন, ওটার নাম হচ্ছে সুলতানাবাদ।
আচ্ছা,
তো এরপর আমার যেটা মনে পড়ে যে আমি বাবার সাথে একা ছিলাম কিছুদিন।
মা কোথায় ছিলেন?
তখন আম্মু হচ্ছে ওই দাদু বাড়িতে। তো এর কিছুদিন পরে আবার মা চলে এসেছেন। তো তারপর যেটা হলো যে উপজেলা কালচার আছে একটা, শিক্ষকদের আলাদা এক ধরনের অনার, ইমামদের এক ধরনের অনার, ব্যবসায়ীদের একদম, মানে এরকম করে প্রত্যেকের জন্য আলাদা অনার ছিল। শিক্ষকরা একদম সার্বজনীন স্বীকৃত, সবাই সালাম দিবে, তার সন্তান কোথায় বসছে, কার সাথে মিশছে, কোথায় গোসল করছে, কোথায় আড্ডা দিচ্ছে, সবকিছু তার বাসায় ইভিনিং এর মধ্যে চলে আসে।
শিক্ষকদের ছেলে মেয়েদের একটা প্যারা বলতে পারি আমরা, এটা ফান পার্ট।
না, ফান পার্ট,
শিক্ষকদের ছেলে মেয়েদের একটু কনস্ট্রাকটিভ লাইফ মেইনটেইন করতে হয়, যে অনেকে অনেক কিছু দেখবে, হাজির ছেলে পাজে একটা ব্যাপার আছে
একদম, মানে আমাদের আমাদের সুবিধ খেলিতে তখন এখন আনফরচুনেটলি সিনেমা হলটা নাই, পায়রা সিনেমা হল ছিল, তো দেখা গেছে যে সেই সিনেমা হলের রাস্তা দিয়ে হাঁটতেও ভয় পেতাম, বিকজ কেউ দেখে বাসায় বলে ফেলবে আপনার ছেলে গেলে,
কি মুশকিল, সিনেমা দেখলেন না আপনি অথচ হইলেও যে আপনি সিনেমাটা দেখছেন।
অথবা দেখা গেছে যে যখন একটু বড় হয়ে উঠলাম এমনি স্কুলে যাচ্ছি, হয়তো রাস্তার আশপাশে কোন একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, হয়তো তার পিছনে পিছনে আমি যাচ্ছি, এটাও হয়তো অন্য মিনিং এ বাবার বাবার কাছে চলে যাবে যে দেখলাম যে অমুকের মেয়ের পিছনে পিছনে
যাচ্ছে।
তারপর হচ্ছে ওইখানে আমার বেড়ে ওঠা, আমি কোট করতে চাই একটা কথা, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার চমৎকার কথা বলেছিলেন, যারা মফস্বলে বড় হয় তাদের জীবনবোধটা অন্য সবার থেকে বেশি থাকে। সেটা হচ্ছে মফস্বলের কিছু আন্তরিকতা আছে। মফস্বলে সন্ধ্যাবেলা যখন লোডশেডিং হতো, ওই লোডশেডিং এর সময়টা সবাই ঘর ছেড়ে রাস্তায় চলে আসত, চেয়ার টেয়ার দিয়ে বসত, একদম পরিবারের কর্তা বা যারা যারা আছে, তো ওই সময় আশপাশে যতগুলো বাসা আছে সবার ওই ভাবিদের সাথে দেখা, বাচ্চাদের সাথে খেলা, যদি রাতে জ্যোৎস্না থাকতো, একটা উঠান ছিল আমাদের ওখানে, আমরা সবাই ধনী গরিব যে যেমনই হোক না কোনো এখানে উল্লাস করে খেলা, এবং খুব মন খারাপ হতো যখন আবার ইলেকট্রিসিটি চলে আসতো, আমরা চাইতাম না যে ইলেকট্রিসিটি আসুক। তো ওইখানে দেখা গেছে যে ওই বাসায় একটা ভালো রান্না করা হয়েছে, সেই রান্নাটাও সবার মধ্যে শেয়ারিং হয়ে গেছে, বা কারো বাসায় কেউ অসুস্থ থাকলে ওই সময় এই যে একটা লোডশেডিং আন্তরিকতা, মানে অন্ধকারের মধ্যে একটা আলোর ব্যাপারটা, এটা আপনাকে মফস্বল শিখিয়েছে। আর একটা বিষয় ছিল, আমাদের বাসা থেকে পায়ে হাঁটা পথ 50-60 কদম সামনেই ছিল একটা নদী, শ্রীমন্ত নদী। কবিতা বা সাহিত্যে বলে না যে কোলে পিঠে করে মানুষ করে, শ্রীমন্ত আসলে আমাকে সেভাবেই মানুষ করেছে।
আচ্ছা,
যখন 6-7 পড়লাম, রুটিন ছিল কখন গোসল করতে যাব, তা আমাদের যেহেতু পটুয়াখালী জেলা, আমাদের ভাষা ওটাকে বলা ডুবানো, যতক্ষণ চোখ লাল না হয়ে যেত, যতক্ষণ ওই গোসলের নামে শরীরের উপর আলাদা আলাদা একটা কাদার আস্তরণ না পড়ত, যতক্ষণ বাসা থেকে গিয়ে কেউ না খুঁজত, কান ধরে টেনে না নিয়ে আসত, ততক্ষণ আসলে
ডুবাইতেন,
চলতেই থাকতো।
আচ্ছা, ডুবাইতেন আপনি, মানে
ডুবাইতেন
আপনি ওই অঞ্চলের ভাষা, খুব ইন্টারেস্টিং, আপনি কাইন্ডলি একটু কিছু একটা বলবেন নাকি?
তা ওইটা এই ভাষা নিয়ে আর একটু বলি, যে ইদানিং যখন মাঝে মাঝে বাড়ি যাই তখন বোঝা যায় যে ওই ভাষার মজাটা কি, মানে কোনো কিছু ভাবতে হচ্ছে না, কথা বলতেছি যে তুই কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, কেমন লাগতে আছে,
হ্যাঁ কেমন লাগতে আছে বেটা,
জামালা ভালো লাগতে
আছে।
ওকে, হ্যাঁ, তো ওইখানে আরেকটা ব্যাপার ছিল যে নদীতে গোসল করতে যাওয়ার সময় আমরা কলা গাছের ভেলা বানাতাম।
আচ্ছা,
শ্রীমন্ত নদী পার হয়ে ওই পারে খুব একটা বসতি ছিল না, দূরে দূরে বসতি ছিল, একটা বড় রাস্তা ছিল বাঁধের মতন, ওই রাস্তায় খেজুর গাছ ছিল, কাঁচা খেজুর কেটে নিয়ে এসে ছড়া ধরে পানিতে ভিজিয়ে রাখলে ওই খেজুরটা পেকে যেত। হ্যাঁ, তো ওইটা একটা আলাদা মজা ছিল, তা আমরা ওই খেজুরটা আনতে যেতাম। আমরা কিন্তু তখন 6-7 পড়ি, অলমোস্ট ছোট মানুষ, কিন্তু আমরা বন্ধুরা মিলে, নদীটা কিন্তু মোটামুটি বড়ই, এখন একটু কমে গেছে, ওই সময় ওই নদী পার হওয়া স্রোতের মধ্যে আমাদের কাছে একটা বিশাল অ্যাডভেঞ্চার ছিল, প্রচুর মার খেয়েছি, নদীটার কথা বলে শেষ করা যাবে না। হঠাৎ করে একবার একটা লোকমুখে কথা উঠলো যে এই নদীতে হচ্ছে, আমাদের ভাষায় বলে দখলি,
আচ্ছা
দখল নাই, মানে কোন মাছ যদি অনেক বড় হয়ে যায় সেই মাছ হচ্ছে মানুষ খেয়ে ফেলে,
আচ্ছা
প্রতি বছর একজন করে বাচ্চাদের নিবেই।
এটা কিন্তু শুধু আপনাদের গ্রামের নদীটার ব্যাপারে না, এই শহরেও আমি জায়গাটা মেনশন করছি না, প্রমিনেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটার ভিতরে লেক আছে, এবং সেটা তো নাকি এরকম ব্যাপার আছে যেখানে গোসল করতে নামলে ইয়ারলি একজন মানুষ এটা তলে চলে যাবে,
এরকম ঘটনা আমি আরো অনেক জায়গায় শুনি,
অনেক জায়গায় শুনি, কিন্তু এটা কথা প্রসঙ্গে চলে আসলো। প্রিয় শ্রোতা, আপনারা চাইলে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন, এবিসির পোস্ট অথবা এসএমএস করতে পারেন 2221 এই নাম্বারে।
চোখের সামনে একটা ঘটনা, ওই মেয়েটাকে আমরা চিনতাম, আমাদের একটু সিনিয়র ছিল, তো আপু আমরা যে ঘাটে গোসল করতাম তার থেকে একটু সামনে আর একটা ঘাট ছিল, তো ওই ঘাট থেকে উনি ওনাকে নাকি আগের দিন পাওয়া যাচ্ছে না, এটা আমরা শুনতাম। পরের দিন খবর পেলাম আমরা, আমি স্কুল থেকে এসেছি, ওই আপুর লাশ ভেসে উঠেছে,
আচ্ছা
নদীর পারে, ওটা আমার প্রথম দেখা, এবং সত্যি দেখলাম যে একটা মেয়ের লাশ ভেসে উঠেছে, এবং মাছ যদি মানুষের শরীরে ঠুকরিয়ে খায় বা এই কোন আঘাতের চিহ্ন থাকে, সেই আঘাতের চিহ্নগুলি স্পষ্ট ছিল।
আচ্ছা,
তো ওটা দেখার পর কিছুটা হলো বিশ্বাস তো আসবেই, তারপর আবার কিছুদিন ওই নদীতে যাওয়া বন্ধ ছিল, আবার যাতা, তো এরকম হতো যে ওই নদীতে গোসল করতে করতে ভাবতাম এই বুঝি নিচ থেকে
কিছু একটা
পা ধরে কিছু একটা নিয়ে যাবে, কিন্তু তারপর উঠতাম না, কেমন জানি একটা অদ্ভুত বিষয় ছিল তখন। আর সাঁতার শেখার জন্য আমার বাবার কাছে কৃতজ্ঞ, ওই নদীতে আব্বু গোসল করছিলেন, আমি নৌকার উপরে দাঁড়ানো, আমাকে গোসল করানো শেষ, তো একটা ঢেউ আসার পরে আমি ওখান থেকে পড়ে গেছিলাম, তো আব্বু খেয়াল করেন নাই, তো তখন আমি আর কি হাতটা দিয়ে করলাম, ওই আব্বু ওই দিন তারপর কয়েকদিন ট্রাই করে আমাকে হাতে ধরে ধরে সাঁতার শেখালেন।
যাই হোক,
তো নদীর কথা বললে শেষ হবে না, নদীতে প্রচুর স্মৃতি। নদীর পাড়ে একটা বালুর মাঠ, সেই বালুর মাঠে ক্রিকেট খেলা, গাছ ছিল যে গাছটা অনেকখানি বেড়ে গিয়ে নদীর মধ্যে কাণ্ড চলে গেছে, তো ওইখান থেকে নদীতে ঝাঁপ দেয়া, স্কুলের ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়া, ভাটার সময় আমরা বলতাম যে মানে ফেসরায় যাব আর কি, আমাদের
ক্লাস 6 অথবা 7 এ পড়ছেন,
এগুলো সবই আমি হাই স্কুলের কথা বলছি।
তখন আপনার বাবা কি স্কুলের শিক্ষক?
না, আমার বাবা কলেজ টিচার, আমার কমপ্লিটলি গৃহিণী, তখন আমাদের ওখানে ব্যাপারটা এমন ছিল, ধরেন ঢাকা শহরের কোন একটা বিল্ডিং টিভিতে দেখা গেছে, আমাদের এলাকার ওই সময় কথা বলছি, কোন মানুষকে এনে যদি সামনে দাঁড় করিয়ে দিতেন যে এই বিল্ডিংটা গতকালকে টিভিতে দেখা গেছে, ওনার আসলে সাত দিন খাওয়া দাওয়ার দরকার ছিল না।
কেমনে দেখছি এই বর্ণনা দিতে দিতে চার পাঁচ দিন কেটে যেত।
ওইটা বলতেছিলাম যে আবার দেখতাম যে টিভির মানুষগুলোকে এলাকার মানুষ যে পরিমাণ ইম্পর্টেন্স দেয়, তখন না আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হলো যে মানে এরকম কিছু একটা হবো, মানুষ আমাকে ইম্পর্টেন্স দিবে, মানুষ আমাকে ভালোবাসবে। আরো কারণ ছিল, আমি স্কুলে কালচারাল অ্যাক্টিভিটিস করতাম, সেখানে মায়ের একটা বড় অবদান ছিল। মানে ছোটবেলা নিয়ে আসলে এরকম চার ঘন্টা একটা শো করা যাবে। খুব সংক্ষেপে বলি, আমার মা শহরের মেয়ে ছিলেন, তিনি ওই সময় গার্লস গাইড করতেন, নাচতেন, তখন আবার আব্বু আর্মিতে ছিলেন। আব্বুর সাথে বিয়ে হওয়ার পর আম্মুর ন্যাচারালি ওই সময়ে এগুলো বন্ধ হয়ে গেছে। ওই ইচ্ছেটা আম্মু আমাকে দিয়ে আসলে করিয়েছেন, শিশু একাডেমি বা যে কালচারাল অ্যাক্টিভিটিস, আম্মু হাত ধরে ধরে নিয়ে যেতেন। ট্রাস্টমি, আমি শুরুর দিকে মঞ্চে ওঠার সাহস আমার ছিল না এবং আমি লিটারেলি কান্না করতাম। আমার মা আমাকে ধরে ধরে এগুলো করাতেন, মানে প্রথম কবিতা বলা, প্রথম বিতর্ক করা, স্টেজে ওঠা এগুলো। আচ্ছা, যেটা বলতেছিলাম ছোটবেলা নিয়ে কথা বলতে, কিছুদিন আগ পর্যন্ত আমি ছোটবেলা নিয়ে কথা বলতে আমার মনে হতো যে না, দিস লাইফ ইজ গুড। রিসেন্টলি আমার বলতে লজ্জা নাই, আমি আসলে আমার ছোটবেলাকে ভেবে কান্নাও করি।
আচ্ছা,
কিন্তু আমি এখন মনে করি যে আমার একটা বড় ভুল ভেঙে গেছে এবং ছোটবেলাটা আসলে ভীষণ রকম আলোড়িত আমাকে করে। আমি এখন মেনেই নিতে পারি না কেন বড় হয়ে যাচ্ছি, কেন বড় হয়ে গেছি।
তো আলটিমেটলি কিছু করার নেই, বয়সটাকে বা সময়টাকে আপনি বলতে পারবেন না।
ওইটাই, এই রিয়েলাইজেশনের বড় কষ্টের জায়গাটা হচ্ছে চোখের সামনে সন্তান যখন বাবা মাকে একটু বৃদ্ধ হতে দেখে, ওটা খুব বুকে লাগে।
সেটাই
প্রত্যেকটা সন্তানেরই লাগে। তো আমি একটু বলি আমার স্কুলের কথা বলি, আমার স্কুলটা আমাকে দুর্দান্তভাবে তৈরি করেছে। আমি ইভান যদি আমার কোন ধরনের ভালো কিছু থাকে, সবটুকুর মোস্ট ক্রেডিট আমার মায়ের, অবশ্যই বাবার, তারপর বলবো আমি আমার স্কুলের। আমার একটা চমৎকার স্কুলে অসাধারণ সব টিচারদের সাথে আমার শিব বেড়ে ওঠার সুযোগ হয়েছে এবং স্কুলে আমি প্রচুর অ্যাক্টিভিটিস করি, মোস্টলি স্কাউটিং, ক্রিকেট খেলতাম, বিতর্কে আমরা জেলা পর্যায়ে যেতাম। এগুলো আমাকে স্পিকিং এ আসলে হেল্প করেছে।
এখন পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে যে স্কুল লাইফে বা ফ্যামিলিতে সেরকম কোন ফাইন্যান্সিয়াল ঝামেলা বা বাসায় কোনো ঝামেলা এগুলো ছিল না, একটা নর্মাল লাইফ স্টাইলই আপনার ছিল এবং খুব কালচারাল সেকশনগুলোতে আপনি খুব ইনভলভ ছিলেন।
সবচেয়ে বড় বাধা ছিল আমার বাবা।
আচ্ছা,
বাধা
ছিলেন। আচ্ছা,
আমার বাবার কাছে জীবনটা হচ্ছে পড়ো, ভালো রেজাল্ট করো, বিসিএস ট্রাই করো,
ওকে,
আর্মি অফিসার হও, টিচার হও, সরকারি জব করো,
আচ্ছা,
ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও, দ্যাটস অল, মানে এর বাইরে কিছু করো।
আচ্ছা,
তো আমার সবচেয়ে বড় বন্ধু ছিল আমার মা।
আচ্ছা,
একটু একটু অফেন্সিভলি বলি, মানুষ যেরকম মানে লুকিয়ে গাঁজা খায় না, আমি আসলে এরকম লুকিয়ে ব্যান্ডের গান শুনতে হতো।
আচ্ছা,
যেমন আমার জন্মদিনে আমার বন্ধুরা শেষ দেখা নামে একটা মিক্সড অ্যালবাম দিয়েছিল, প্রথম ব্যান্ড অ্যালবাম।
আচ্ছা,
তো ওটা যখন শুনলাম বাসায়, অবশ্যই বাবা কলেজে যাওয়ার পরে খুব ভালো লাগলো, গান এরকম কেন।
শেষ দেখা কি জেমস ভাই অ্যালবাম?
হ্যাঁ, জেমস ভাই ছিল, বাচ্চু ভাই ছিল, আজম খান, হ্যাঁ, মিক্সড অ্যালবাম। তো ওই এর আগে তো আমি গান মানে আমি বাবা রুনালালার বিগ ফ্যান ছিলাম, তো ওই গানগুলো আমি শুনতাম, অবশ্যই অসাধারণ সেসব গান। কিন্তু যখন ওই বয়সের সাথে মিলিয়ে বা সময়ের সাথে মিলিয়ে এই অ্যালবাম কানে আসলো, হতেও পারে এই দেখা শেষ দেখা, আমি ভাবলাম যে বাবা এগুলো কি বলে, কেমনে বলে। এরপর আমাদের
এমনি বলে,
না ট্রুলি এত ভালো লাগতো, ওয়াও। শুনতে শুনতে আবার খেয়াল করতে হতো, আরেকটা সময় বাবা কলেজ থেকে আসবেন, তো দুইটার দিকে তিন চারবার আমি মানে ওই পথের রাস্তার দিকে উকি উকি মারা আসতাম যে আসছে কিনা, আসলে বন্ধ করে দিয়ে আবার ক্যাসেট ঠিক করে দিতে হবে। আমাদের মফস্বলে একটা মাত্র দোকান ছিল, মুরব্বীদের একটা নিষেধাজ্ঞা আসলো, তুমি এগুলো কেন বিক্রি করতেছো, ছেলেমেয়ে তো নষ্ট হয়ে যাবে। তো উনিও লুকিয়ে আনত, আর ৩৫ টাকা করে অ্যালবাম ছিল, ২ টাকা করে স্কুলে পেতাম,
১৭ দিন লাগতো, ৩৫ টাকা হইতে ২ টাকা করে।
আমার বড় চাচা এলে বা দাদুবাড়ি থেকে কেউ গিফট এলে খুব মানে অপেক্ষা থাকতাম যে ২ ৪ ৫ টাকা দেয় কিনা, তাহলে অ্যালবামটা তাড়াতাড়ি কিনতে পারবো। আবার ক্যাসেট এলে উনিও লুকিয়ে দিত, মানে কে একটা অবৈধ জিনিস যেন কিনছে এরকম মনে হতো, এবং সে কি উত্তেজনা ওই ক্যাসেট বাসায় এসে কখন শুনবো।
মানে ওই সময় তো এখন আপনি বাড়িতে ছিলেন, আমার ওই সময়টাও কিন্তু আমার,
এবং সেই যে ফ্লাপের একটা স্মেল নেয়া, মানে আমি আই ক্যান স্টিল স্মেল দ্যাট।
ওই সময় যারা গান শুনতে পছন্দ করতাম, সেই সময়টা আসলেই নাই যে কাভারটা খুলে ড্রামস প্রোগ্রামিং কার করা নাকি ডাইনামিক
মুখস্থ ছিল,
গিটার কার বা জানো, ঠিক আছে, এই ব্যাপারগুলো খুব খেয়াল,
মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম প্রত্যেকটা জিনিস। যাই হোক, বাবাকে আমি এখানে মানে এভাবে শুনলে মনে হবে যে দোষী ছিলেন, বাবা সবসময় ছিলেন। বাবার প্রতি আমি অনেকগুলো কারণে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার কারণ ছিল, যেমন বাবা বেশ কিছুটা সময় আমার আত্মীয় স্বজনের কাছে চক্ষুশূল ছিলেন, বিকজ অফ আমাকে খুব একদম আমাদের, আমি সবার প্রতি অনার রেখে বলি, ফ্যাক্টগুলো বলতেছি, কেউ যেন অন্য মিনিং ক্রিয়েট না করে, যে একদম রুরাল রিলেটিভসদের সাথে আমাকে খুব একটা মিশতে দিতেন না, বা এলাকার যেহেতু আমরা অবশ্যই ওখানে নানান ধরনের এলাকার ছেলেপেলে ছিল তাদের সাথে মিশতে দিতেন না, কারণ বাবা সজাগ ছিলেন যে আমার ছেলেটাকে আমি এভাবে বড় করবো। তো বাসায় বাবা খুব একটা আঞ্চলিক কথাও বলতেন না, বলতেন একেবারে বলতেন না তা না, আমার ওই মফস্বলে বসেই আমার ছোট কাকা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, ওইখানে আমার রুমটা সুন্দর করে দেওয়া ছিল, ল্যান্ড ফোন তখন, আমার যাতে বাইরে গিয়ে ফোন ধরতে না হয় আমার ফোনে, আমার ওইখানে ওই সময় আমি ওই ওই এলাকায় বসে মুস্তফা মারিও গেম এগুলো খেলতাম, চাচা চৌধুরীর বই যেত ঢাকা থেকে, মানে ওইখানে বসে তিনি আমাকে একটা শহুরে ভাবে গড়ে উঠিয়েছেন এবং প্রত্যেকটা জিনিস দেখভাল করেছেন।
মানে আপনাকে কি দোকানে কি গেমস খেলতে দিত?
না না, দোকানে না, ওগুলো আমার বাসায় ওই টিভিতে সেট করে খেলা যেত। হ্যাঁ, ঢাকা থেকে এগুলো পাঠিয়ে দেয়া,
এগুলো একটা এ ব্যাপারে একটু আমি বলি, সেটা হচ্ছে যে দোকানে গিয়ে গেমস যে খেলা হইতো এখন একটু প্রকোপটা কম, বাবা আমার কিন্তু খুব চক্ষুশূল ছিল ওই জিনিসটা,
মারাত্মক অপরাধ,
কিন্তু আমার মনে হয় ব্রেইনের ওয়ান কাইন্ড অফ গ্রোথের জন্য কিন্তু এই জিনিসটা দরকার, যেটা আমি পার্সোনালি মনে করি।
হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু বাবা কিন্তু সেটা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, মানে তুমি যা করো বাসায় করো,
বাসায় করো,
জাস্ট মি অর নট, বাবা যেহেতু ইংলিশ লিটারেচারে ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, ওই বয়সে আমি হ্যামলেট পড়ে ফেলছিলাম, ওই বয়সে আমি সুনীল পড়ে ফেলছিলাম, বুঝি নাই পড়ছি, কারণ বাবার লাইব্রেরিতে ওইগুলো ছিল, আমি কিন্তু কিছু না বুঝে পড়তেছি, ওই থেকে আমার এই যে লেখালেখি এগুলোর মধ্যে
লেখালেখি বা পড়ার ভালো লাগা। এই যে আমাদের এই গল্পে মানে জীবনের গল্পে আমরা সবসময় দেখি যে একটা মানুষ এখানে এসে, অনেক মানুষই আসে আপনার মতো সেলিব্রিটি বা অনেক মানুষই আসে যে ভিকটিম, সমাজের খুব একেবারেই জাতা অবস্থায় আছে, এটার পিছনে কিন্তু ছোটবেলাটা দেয়, একটা সুন্দর একটা রিচ একটা ছোটবেলা থেকে বেড়ে উঠছেন আপনি, আজকে সেরকম একটা লাইফ লিড করছেন।
তো যাই হোক, ওই এক্সপিরিয়েন্স থেকে একসময় ঢাকায় আসলাম, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ।
আচ্ছা,
এটাও বাবার ইচ্ছে,
মানে ওখানে কি ম্যাট্রিক শেষ করে তারপরে?
হ্যাঁ, ম্যাট্রিক শেষ করে।
আচ্ছা, রেজাল্ট কেমন ছিল?
রেজাল্ট ছিল ভালোই, 4.50 ছিল, ভালো না বাট ওই সময়ের জন্য ভালো, এখন সময় ভালো লাগবে না।
কত সালে এটা?
2004,
মানে শুরুর দিকে যখন গ্রেডিং সিস্টেম
মনে হয় না 3-4 বছর হয়ে যায় তখন, 4.5 ইজ গুড এনাফ,
মেলা কিছু মানে এ প্লাস তখন অত
খুব
ছিল না,
আমাদের পুরো স্কুল থেকে 4.88 ছিল সর্বোচ্চ। এই যে মানে আমি বাবার কথা বলতেছিলাম যে ওনার প্রতি আমি আসলে কৃতজ্ঞ, সজাগ ছিলেন যাতে আমার ফিউচারটা ঠিকঠাক হয়, তো এর মধ্যে মায়ের সহযোগিতা, মায়ের বন্ধুত্ব, মায়ের সবকিছুর কারণে আমি আবার আমার ইচ্ছেগুলোর পথে হাঁটলাম। তো যাই হোক, আমি মফস্বলে প্রচুর নাটক করেছি, সাতটা নাটক করেছি, এবং আমার প্রথম মঞ্চ নাটকের ডায়লগ ছিল ওস্তাদ মোরদেহি হাডু কাপে, মুক্তিযুদ্ধের একটা নাটক ছিল,
ডায়লগ কি ওস্তাদ মোরদেহি হাডু কাপে,
মানে আমি বলি মুক্তিযুদ্ধের একটা নাটক ছিল, এখানে আমার পেটে বোম, পাকিস্তানিদের ওখানে যাব এবং বোম্বিং হবে, আমি সহ মারা যাব, আমার ক্যাপ্টেন বলতেছে যে তুই পারবি না, তখন বলছিলাম যে পারবো ওস্তাদ, কিন্তু মোরদেহি হাডু কাপে, তো আমার সত্যি হাডু কাপ ছিল, মঞ্চের সামনে প্রচুর মানুষ ছিল,
মানে হাডুটা কি এমনিই কাপ ছিল নাকি অ্যাক্টিং এর কারণে?
ভয়ই কাপ ছিল।
বাহ, নাইস।
এবং ও এই নাটক শুরুর ব্যাপারে একটা মানুষের কথা আমি বলি, আমার বাবার কলিগ ছিলেন বিপুল বিহারী স্যার, কোথায় আছেন আমি জানি না, উনি আমাকে সেই ছোটবেলায় বলেছিলেন যে তোমার অভিনয় খুব ভালো, তিনি এই নাটকের সবকিছু করতেন।
আচ্ছা,
তো আমি কৃতজ্ঞ তার প্রতি। তারপর ঢাকায় এলাম, ঢাকায় হওয়ার পরে আদমজিতে ভর্তি হওয়া বাবার ইচ্ছে, মানে আর্মি কলেজে পড়বো এটা তিনি চাইতেন, রুলস রেগুলেশনের মধ্যে থাকবো, আদমজি কলেজের প্রতি কৃতজ্ঞ আমি, কিন্তু কিছু ভালো লাগতো না, শার্ট ইন টিন যারা আদমজিতে পড়ে তারা সবাই জানে, সো কলেজে আমি মন দিতে পারতাম না, এবং কলেজে আসার পরে আমি আসলে একটা অন্য জগতে এলাম, যেহেতু মফস্বল থেকে আসছি তাল মেলাতে পারছিলাম না, ওখানে খুবই ভালো স্টুডেন্ট আমি, ক্লাস 10 পর্যন্ত পড়ে আসলাম, ম্যাক্সিমাম টাইম ফার্স্ট বয় ছিলাম, তো সেইখান থেকে ঢাকায় এসে যখন মানে অনেক কিছুতে পিছিয়ে পড়ছিলাম, ফার্স্ট অফ অল বড় গ্যাপটা ছিল বাবা মাকে ছাড়া থাকা, সেকেন্ডলি ছিল কলেজ এনভায়রনমেন্টে আমি ম্যাচ করতে পারছিলাম না, নীরব এবং একটা জটিল সময় গেছে আমার কলেজ লাইফ।
আচ্ছা,
ওই অর্থে আমার কলেজ লাইফে খুব বন্ধু নাই।
ঢাকায় এসে উঠলেন কি কলেজের হোস্টেলে?
ছোট চাচার বাসায়, তখন উনি তেজগাঁও কলেজের টিচার মিরপুরে ছিলেন, তো যাই হোক চাচা ব্যাচেলর ছিল তখন। এই যে একটা ছেলে বাবা মাকে হুট করে ছেড়ে একমাত্র ছেলে আসা, ওই সময় একটা ট্রানজেকশন পিরিয়ড গেছে, তো আমি আমার যখন রেজাল্ট দেয়, HSC রেজাল্টটা দেয়, সেই রেজাল্টটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল, বিকজ আই ওয়াজ প্রিপেয়ার্ড ফর JPA 5, একদমই আমার প্রিপারেশন বা সবকিছু মিলে আমি কনফার্ম যে আমি এটা পাবো, এবং রেজাল্টটা তখন কলেজের সামনে টানিয়ে দেওয়া হতো, তো আমি মূল কথাটা বলি যে ওই রোতে দেখা গেল যে আমার যে রোতে যে রোল নাম্বারগুলো এসেছে সবাই 5, শুধু আমি 4.7, দ্যাট ওয়াজ হার্ট ব্রেকিং ফর মি, খুবই কষ্টের বিষয় ছিল সেটা, মানে ওই কষ্টটা বলে না, রেজাল্টের পরে যে কিছু কিছু মানুষ সুইসাইড অ্যাটেম্প করে, বা মানে আমি এখন বোঝাতে পারবো না ওই সময়ের ব্যাপারটা, মানে আমার কাছে গুড এনাফ, কিন্তু রেজাল্টটা খারাপ না, বাট ইটস নট 5, ইটস নট অ্যাজ মাই এক্সপেক্টেশন, ওইটা একটা বড় ধাক্কা ছিল।
আচ্ছা,
তো যাই হোক সেটা ওভারকাম করলাম। সবার মতন আমারও ড্রিম ছিল যে আমি বুয়েট ট্রাই করব। তো বুয়েটে হচ্ছে সায়েন্সে চারটা সাবজেক্টে একটা নির্দিষ্ট জিপিএ লাগে, ওইটা আমার আসে নাই। আমি এটা একটা বড় ধাক্কা, দামদাম করে ধাক্কাটা খাওয়া, কারণ আমি তো অভ্যস্ত, আমি ফাস্ট হয়ে আসছি, এখানে এসে এরকম একটা ধাক্কা, বুয়েটে অ্যাপ্লাই করতে পারলাম না। হ্যাঁ, কমিউনিকেশন গ্যাপ, বাসায় কিছু না বলা, বাবাকে সবকিছু এরকম করে জানাতাম না, তারপর মনটাই ভেঙে গেল। আমি আসলে অনেক জায়গায় ট্রাইও করি নাই, ঢাকার বাইরে ভার্সিটি টার্সিটি ট্রাই করি নাই, কোনো জায়গায় ট্রাই করি, ভীষণ রকম একটা বাজে সময় তখন। তখন আমার হঠাৎ করে মনে হলো যে কি করব আমি। তো যাই হোক, এর মধ্যে আমি একটু সরাসরি গল্পে যাই, অনেক ঘটনা অনেক ঘটনা এর মধ্যে। হঠাৎ করে বাবা চাইলেন যে আমি ইংলিশ লিটারেচার পড়ি।
আচ্ছা,
তো ইংলিশ লিটারেচার তাহলে আমি কই পড়বো? তাহলে আমি প্রাইভেটে পড়ি। তো প্রথম বাবার বন্ধু ছিলেন আফসার স্যার, ছিলেন উনি, পার্ট টাইম ক্লাস নিতেন। তো স্যার আবার, যেহেতু আমরা মধ্যবিত্ত, স্যার আবার বাবার বন্ধু বলেই বললেন যে তুমি কাছে তো ওখানে পড়াও। ততক্ষণ আমি ওখানে গিয়ে, আবার ব্রিগেডিয়ার বেগ স্যার ছিলেন আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যান, আব্বু যেহেতু ডিফেন্সে ছিলেন, তাদের মধ্যে আন্তরিকতা হয়ে গেল। ওই জায়গা থেকে আমি অনার্স শুরু করলাম।
আচ্ছা,
তো গিয়েও আমার অ্যাক্টিভিটিস থামলো না, একই রকম মোটামুটি ফার্স্ট সেমিস্টারে গিয়ে ওরিয়েন্টেশন থেকে শুরু করি আসলে আমার মঞ্চে যাওয়া শুরু হলো, কথা বলা, গান, বা যেহেতু আমরা লিটারেচার পড়তাম, নাটকের বিষয় ছিল, আমরা তখন বান্না ভাই, বান্না ভাই বলতে হাসানান বান্না, তামিম ভাই, শাকিল, নাইস নূর আজকে জার্নালিস্ট, মারজুক ভাই, আমরা সবাই মিলে ভার্সিটিতে আমরা থিয়েটার শুরু করলাম। তো ওখানে আমি স্টেজ করেছি, আমি ব্রান্সলি করেছি, আমি ওথেলো করেছি, তো ওখানে ওই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যেই ছিলাম। তারপর সাউথ ইস্ট পার হয়ে যখন মাস্টার্সটা করলাম, মাস্টার্সটা আমি একটু গ্যাপ নিয়ে করেছি, ততদিন আমি রেডিও ক্যারিয়ার শুরু করি, রাতের কাজ করতে হয়।
এবং আপনি ওখানে একটা ব্যাপার বোধহয় মিস করে যাচ্ছি, আমরা প্রেমের ব্যাপারটা,
না প্রেমের ব্যাপারটা আমি ডিটেলসে বলবো, এই জন্য আমি আসলে এডুকেশনটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এতক্ষণে মানে এতদিনে আসলে বাবাও মেনে গেছেন, আমার এই ক্যারিয়ারটা মেনে গেছেন।
মাস্টার্সে যখন তখন আপনি রেডিও ক্যারিয়ার শুরু করলেন, তাই তো?
না, আমার, হ্যাঁ মানে অনার্সের পরপরই, অনার্সের একদম শেষ দিকে রেডিও ক্যারিয়ার শুরু। আমার রেডিও ক্যারিয়ার শুরু হচ্ছে আউটডোর ব্রডকাস্টার হিসেবে।
আচ্ছা,
আমার অনার্সের রেজাল্ট কিন্তু মাশাল্লাহ ভালো, বিকজ আউট অফ ফোর আমার রেজাল্ট হচ্ছে 3.31। অনেকে ভাববেন যে ভালো কেন, ইংলিশ লিটারেচারে 3.31 সো টাফ। প্রথম দিকে খুবই পড়াশোনা করি নাই, শেষ দিকে খুবই পড়াশোনা করছি।
আচ্ছা,
এবং আমার একটা বন্ধুর কথা, আমার বোন না বললে মানে শেষ না, দুইটা বন্ধুর কথা, পোলেন অ্যান্ড সানিয়া, আমি ওদের প্রতি ভীষণ কৃতজ্ঞ, ওরা আমাকে লিটারেলি পড়াতো আর কি।
হ্যাঁ,
যাই হোক, এরপর আমি মাস্টার্স করতে আসলাম। মাস্টার্স রেজাল্ট খুব একটা ভালো না, রেজাল্টটা বলবো না আমি, আমার এক্সপেকটেশন অনুযায়ী না, এবং সেটার জন্য আমি দায়ী। তখন কনসেন্ট্রেশন চলে গেছে মিডিয়ার দিকে।
আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখন একটা ব্রেক নিই, বেটার
প্লিজ,
ব্রেকটা নিয়ে আমরা আবার ফিরছি, এবং তারপরে মোস্ট ইন্টারেস্টিং পার্টস অফ ইউর লাইফ অ্যান্ড মেনি মোর থিংস, আপনি অনেক কিছু করেছেন, সবগুলোই উঠে আসবে। একটা ব্যাপার কি প্রিয় শ্রোতা, গল্পটা শুনছেন হয়তো বা খুব মনে হচ্ছে যে খুব যেভাবে একটা মানুষের লাইফ চলে সেভাবে শুনলেন, কিন্তু একটা স্টাইলে আমরা আগাচ্ছি, গল্পটা এভাবে আগালো একটা পর্যায়ে গিয়ে হয়তো আপনি ভাবতে পারবেন না যে আজকে এরকম একজন মানুষের লাইফে এরকম জিনিসপত্র আমরা শুনলাম। হতেও পারে, থাকেন না, কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920, আর যে সেতু আছে এবং রয়েছে আজকের অতিথি ইভান, কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং আজকের অতিথি ইভান রয়েছেন, সরাসরি তার কাছে যেতাম, কিন্তু তার আগে একটু ফোন নম্বরটা বলি, তারপরে আমার সাথে কানেক্টেড থাকার ওয়েসগুলো বলে দিই। 09613892892, এখানে ফোন করুন, ছোট করে লাইফের গল্পটা বলুন, আপনার জীবনের গল্পটা বলুন, তারপর আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। এবং আর যে সেতু নামে ফেসবুকে যে পেজটা রয়েছে সেটাতে আপনি কানেক্টেড থাকুন। ইউআরএল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা দিয়ে সার্চ করলে অরিজিনাল পেজটা আপনি পাবেন, facebook.com/setu.abcradio, আর যে সেতু নামে আছে। যাই হোক, অতিথির কাছে ফিরছি, আমরা শেষ করেছিলাম আপনার মোটামুটি ছোটবেলা, আপনার কলেজ, ইউনিভার্সিটি, এবং একটা অংশ আমরা বাদ দিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার প্রেমের জীবনটা, আপনার স্ট্রাগল রয়েছে লাইফে অনেক কিছু, সেগুলোতে চলে আসি মনে হয় আমরা বেটার।
লাভ হচ্ছে ভালো তো, নানান সময় নানান জনকে লেগেছে,
মানে কি পরিমাণ অভিজ্ঞতা আছে, মানে
না খুব বেশি নাই, কারণ ওই যে বড় হওয়াটা ওরকম ছিল, চেপে যেতে হয়েছে, অনেক ভালো লাগা থাকলেও চেপে যেতে হয়েছে। তো ওইটা জীবনে হুট করে আসে, ওইটা আমি বুঝিও নাই, বললাম তো যে কলেজে আসার পর ভালো ইয়ে করতে পারতেছিলাম না, কোপ আপ করতে পারতেছিলাম না, ওইটাকে আমি কাটিয়ে উঠলাম এবং নিজের ইচ্ছায়। ভার্সিটিতে আসার পর যেটা হইল, সিটি 10 ব্যাচে আমি তার নামটা না বলি, যে নামে তাকে আমি ডাকতাম, আমরা সম্পর্কে গিয়ে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নামে ডাকি, সেটা ছিল এঞ্জেল। এঞ্জেল নামে আমি তাকে ডাকতাম। তো যেটা হয়, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে সবাই সবার সাথে পরিচয় হয়, ওইখানে সবাই পরিচিত হলো। স্পেসিফিক তার কথা যদি বলি, সেই মেয়েটা যখন তার পরিচয়টা দিল, আমার খুবই বিরক্ত হলাম আমি তার প্রতি, বিকজ সে খুব ঢং করে কথা বলল এবং খুবই কেমন জানি একটা মানে বাবু বাবু টাইপ কথা বলছে। তো তখন আমার কাছে মনে হলো যে একটা মানুষ ইউনিভার্সিটিতে পড়তে আসছে, এভাবে কেন কথা বলবে। আর ভার্সিটিতে ভর্তি হওয়ার পর একটা ইন্টেনশন থাকে যে সুন্দর মেয়েকে, হ্যাঁ এটা সবাই থাকে।
এইটা আমি একটু ইন্টারাপ্ট করব,
হ্যাঁ প্লিজ।
সেটা হচ্ছে যে সবাই অপোজিট জেন্ডার থেকে কিন্তু ইন্সপায়ার হয়,
ডেফিনেটলি,
ঠিক আছে। এটা ছেলেদের মধ্যে বেশি দেখি, মেয়েরা এই ব্যাপারটা চেপে যায় কিনা আমি জানি
না। মেয়েদের মধ্যে হয়
না,
কিন্তু আমার মনে হয়, আমার বন্ধুদের কাছে শুনেছি,
আচ্ছা
মেয়েদের মধ্যে হয় কিন্তু প্রকাশ করার সুযোগ পায় না। ছেলেরা এত প্রকাশ করে যে ওরা আর প্রকাশ করার সুযোগটা পায় না।
আচ্ছা, এটাই তাহলে বিষয়।
হ্যাঁ, আমি আমার মেয়ে বন্ধুদের কাছে,
তাহলে ঠিকই আছে,
ওরা বলে যে আসলে তোরা এত বেশি এক্সপোজ করিস যে আমরা যে বলবো সে সুযোগটাই হয় না। তো যাই হোক,
তা আবার অনেক সময় দেখি যে মেয়েদেরকে প্রপোজ করতে গেলে ভালো কথা বলতে গেলে হয় একটা চট থাপড়ে দিয়ে বসবে, নাইলে খুব রাগ দেখাবে, মানে এটা কেন, আমি এটা জানি আগে হইতো, এখন এগুলো হয়তো মনে হয় এখন তো অনেক ওয়েজ,
এখন এটা বোধহয় মানে পার্ট অফ লাইফ নিয়ে নিয়েছে সবাই, যেটা না হইলে বরং ব্যর্থতা। ফার্স্ট সেমিস্টারে যদি এটা প্রপোজ না আসে তাহলে হয় না, লাইফ শেষ হবে না। যাই হোক, এটা অন্য কথা। তো আমার যেটা ছিল যে ওর প্রতি আমি শুরুতে অনেস্টলি বিরক্তই ছিলাম। বিরক্তি আরো বেড়েছিল যখন আমাদের গ্রুপ স্টাডি হতো, টার্ম পেপার গ্রুপ করে দেওয়া হলো চার পাঁচজন করে। তো আমাদের গ্রুপে সে, এটা লটারি করে দেওয়া হয়েছে কিন্তু, আমাদের গ্রুপে সে, নদী নামে একটা মেয়ে, পোলেন আর সানিয়া, যাদের সাথে আমার ওইখান থেকে বন্ধুত্ব শুরু। আমি একমাত্র ছেলে, তো টার্ম পেপারে অনেকগুলো কাজ করতে হয়, সে বনানি বাজারে গিয়ে বাইন্ডিং করা, সবার সাথে ফোনে কথা বলে টার্ম পেপারটা রেডি করা, এবং প্রথম সেমিস্টার যেহেতু টার্ম পেপার খুব সিরিয়াস, এটা খুব সিরিয়াসলি করতে হবে। এবং আমাদের টার্ম পেপারের বিষয় ছিল হচ্ছে দুর্নীতি বিষয়ক কিছু, তো আমাদের টিআইবি তে যেতে হবে, এরকম অনেক ছিল প্রথম সেমিস্টার। আমরা কিন্তু খুবই অনেস্ট প্রথম সেমিস্টারে, তো এই যে টিএবি তে যাওয়া, এই সমস্ত কিছু তৈরি করা, যেহেতু আমি একমাত্র ছেলে ওইখানে, আমাকেই করতে হচ্ছে। শেষ পর্যন্ত আপনি টার্ম পেপার জমা দিয়ে যাই হোক না কেন, আপনি কারো টার্ম পেপারের বা সাবজেক্ট বা প্রেজেন্টেশন খারাপ হলে তার কারণে নাম্বার কিন্তু কম পাবেন।
আচ্ছা,
তা আমি এটা মেনে নিতে পারতাম না। তা আমরা, ও হচ্ছে প্রেজেন্টেশন দিতে একদম নারাজ, যে বললাম প্রথমে বাবু বাবু কথা বলতেছে, সে মানুষের সামনে গিয়ে প্রেজেন্টেশন দিবে এটা সে পারবেই না।
আচ্ছা,
খুবই মেজাজ খারাপ হয়ে গেল যখন সানিয়া বাবুরা বললো তো প্রেজেন্টেশন দিতে পারবে না। তো ওর কারণে যদি আমি নাম্বার কম পাই, মানে খুবই, আমার এটা নিতেই পারলাম না আমি, কেন আমি নম্বর, আমি স্বার্থপর মতো হয়ে গেলাম যে আমি মানি না, এটা দিতে হবে তাকে প্রেজেন্টেশন ভালো করে। আর সে অনেক সুন্দরী, কিন্তু দেখেই প্রেমে পড়ে যাবো এটা আমার মধ্যে কাজ করে নাই, ওরকম ছিল না আমার দিক থেকে বিষয়টা।
মানে কেন আপনি দেখে প্রেমে পড়বেন না, ব্যাপারটা অনেক সুন্দর যদি হয়, নিজে থেকে মনে দরজাটা বন্ধ করছিলেন?
না, নিজে থেকে আমি একটু কিছু ব্যাপারে কনসিয়াস ছিলাম। সেই ব্যাপারগুলো হচ্ছে যে আমাকে সবসময় বড় ভাই বলতো ভার্সিটি থেকে কোনোভাবেই প্রেম করবি না, মেয়েদের খপ্পরে পড়বি
না।
আরো আছে, আরো অনেক কারণ, অনেস্টলি বলতে আমার মধ্যে কিছুটা হীনমন্যতাও ছিল প্রেম নিয়ে। তৃতীয়ত, আমি তার ব্যাকগ্রাউন্ড বা সবকিছু, ব্যাকগ্রাউন্ড বলতে ইয়াম বলতেছি না, সে ঢাকার, এখানে তাদের বাড়িটারি আছে বা তার যে লাইফ স্টাইল যা কিছু দেখলাম সেগুলো মিলে আমাকে টানে নাই, প্রেমের প্রতি টানে নাই প্রথম। তো যখন সে প্রেজেন্টেশনটা দিবে না, তখন আমি এই যে খুব বাজে ভাবে কথা বললাম এইটা তার কানে গেছে। শোনার পরে একদিন ক্যাম্পাসে গিয়ে সে, আমাদের অন্য বন্ধুরা বলল যে সে আমার এই কথা শুনে সে একটা ফাঁকা ক্লাসরুমে বসে কাঁদছে।
আচ্ছা,
তো আসলে আমার তখন মানে একটা অপরাধবোধ কাজ করলো ভেতরে। হ্যাঁ, তো আমি আসলে গেলাম, আমার বন্ধুরা বললো যে তুই যা গিয়ে কথা বল প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। তা আমি গেলাম, পুরো ক্লাসরুমে একা সে, তো সে একদম মানে হাত দিয়ে, আমি যাওয়ার পর একদম বাচ্চারা যেভাবে ছোট করে কান্না করে, তো সেইভাবে একদম চুলটুল সামনে পড়েছিল। তো আমি আসলে মানে ওই কান্নাটা আমার খুব খারাপ লাগতেছিল যে আমি আমার ব্যবহারের কারণে কাঁদছে। তো আমি একদম একটা চেয়ার টেনে পাশে বসলাম, পাশে বসে তো তাকে আসলে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। এর মধ্যে ক্লাসে কিছু কিছু ক্লাস শুরুর দিকে হয় না, টিচাররা এসে বলে একটু গান গাও, একটু কবিতা বলো, তো এরকম ক্লাসরুমে গান গাইলে আবার একটা মজার ইয়ে হয়। তো ওইখানে আমি এরকম একবার পারফর্ম করেছিলাম, তো ওই থেকে দু চার লাইন মুখে থাকতো এই গান। এর মধ্যে কিন্তু কথা হয়েছে, একেবারে কথা হয়নি তা না, তো ওর কান্না দেখে আমি পাশে বসে খুব সুন্দর করে দুটো লাইন ওকে শোনালাম যে কার লাগিয়া ছলো ছলো কাজল দুটি আঁখি, তোমার কথা দিয়ে কথা রাখিনি,
জেমস ভাইয়ের গান,
জেমস ভাইয়ের গান, দিদিমণির কয়েকটা লাইন।
হ্যাঁ,
এটা খুব সুন্দর করে শোনানোর পরে ওই কান্নার মধ্যেই ওটা সুন্দর হাসি দিল।
বাহ,
দ্যাট ওয়াজ মেবি বিগিনিং, মানে একটা ভাল লাগা তৈরি হওয়া, এবং ওই ব্যাপারটা আমাকে এত বেশি ছুঁয়ে গেছিল। এর আগে কিন্তু পুরো মুখে হাত দেয়া, চুল লুলো সামনে পড়া, কাঁদছিল, তো এইটা যখন আমি ছুট্ট মিষ্টি করে শোনালাম, তখন যেভাবে কান্নার মধ্যে হাসলো, এইটা প্রথম আমাকে ফার্স্ট মানে বুকে লাগে।
আচ্ছা,
আফটার দ্যাট আমি আসলে ওই যে অগ্নিমূর্তি রাগারাগির থেকে বের হয়ে ওকে বললাম যে শোনো আমাদের প্রেজেন্টেশনটা দিতে হবে।
আচ্ছা,
এরপর ওর চাইল্ডিশ ব্যাপারগুলো দেখলাম, ও হঠাৎ করে বললো আচ্ছা তুমি বললে আমি দিতে পারবো। তারপর হচ্ছে আমি কয়েকদিন ওকে প্রেজেন্টেশন প্র্যাকটিস করাচ্ছি আমার অন্য বন্ধুদের সহ। তো ও না মানে দুষ্টামিটাই করতেছে, আমি খুব যত সিরিয়াস হয়ে ওকে প্র্যাকটিস করাচ্ছি যেভাবে এটা এটা বলবো, আমি জানি না ও আসলে পারত কিনা বা দুষ্টামি করতেছিল কিনা, ও না মানে ততটাই আসলে দুষ্টামি করতো, আমি যত সিরিয়াস হতাম ও তখন অত হঠাৎ করে বলতাম না ক্ষুধা লাগছে।
আচ্ছা,
আমি তখন বলতেছি চারটা লাইন বলো, মানে আমি তখন আর রাগটা আমার নাই, আর আমি যখন এরকম রাগ নাই অসহায়ত্ব দেখাচ্ছি তখন ও আরো মজা পাচ্ছে। আস্তে আস্তে বুঝলাম যে ওর এই অ্যাটিটিউড গুলো কেন, এই যে বাচ্চাদের মতন করে, আমি না আরো অনেকেই এটা নিয়ে বিরক্ত ছিল। পরে ওর সাথে মানে কথা হওয়ার পরে বুঝলাম যে ওর যেভাবে বেড়ে ওঠা, হ্যাঁ ও গার্লস স্কুলে পড়েছে, গার্লস কলেজ এবং সবকিছু মিলে ওকে বাসা থেকেই ওই যে আমাদের বললাম যে ছোটবেলা থেকে ট্রিটমেন্ট একটা ব্যাপার, ওকে বড়ই করছে এইভাবে, তো ওর মধ্যে বাই ন্যাচারালি এই চাইল্ডিশ ব্যাপারটা ছিল, আর যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। তো গল্প অনেক বড়, আমি খুব সংক্ষেপে যাই, এরকম বেশ কয়েকটা ঘটনা। এরপর যেটা মনে হলো যে প্রেজেন্টেশন দেয়া, সেই প্রেজেন্টেশন সে দিল, নাম্বার আমরা কমও পেলাম, কিন্তু আমার মধ্যে রাগ কাজ করলো না। আমার কাছে মনে হলো যে এই মেয়েটার কখন ক্ষুধা লাগবে সেটা আমাকে বুঝতে হবে, তখন কিন্তু বন্ধু এই মেয়েটার লাইনে দাঁড়িয়ে বেতনটা দিতে হবে, সেটা এই মেয়েটা লাইনে দাঁড়াবে না আমাকে দিতে হবে, মানে আমি নিজে নিজে নিয়ে নিচ্ছি,
দায়িত্বগুলো নিচ্ছেন আপনি, তাই তো?
হ্যাঁ নিচ্ছে, আমার ভালো লাগতেছে, এবং সেও মনে হয় চাচ্ছে যে আমি নেই দায়িত্বগুলো।
ব্যাপারটা হচ্ছে আপনি বললেন না যে দেখেই প্রেমে পড়ে যাবো এরকম মানুষ আমি না, আসলে এরকম হয়তো কেউই না, কিছু কিছু ছোট একটা ঘটনা দেখেন,
মোমেন্টাম,
কিছু একটা মোমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু যেকোনো একটা ফিলিংস।
হ্যাঁ ওটাই ছিল। তারপর যেটা হতো যে ওই যে ক্লাসে বললাম না যে আমি, আমার এখনো মনে আছে যে যখন ক্লাসে প্রথম একটা গানের কথা বলে তো আমি মাহাদি ভাইয়ের যে তুমি বরুণা হলে হব আমি শুনি,
এটা
হ্যাঁ, তো ওইটার পরে আমাদের টিচার ছিলেন নাইম স্যার, কোঅর্ডিনেটর স্যার আমাকে ফোন করেছিলেন একবার, তো ক্লাসে এসে স্যার বলছিলেন যে ইভানের সাথে যদি দশটা মেয়ে ফোনে কথা বলে কোন কথা প্রসঙ্গে তাহলে আটটা মেয়ে ওর প্রেমে পড়বে।
আচ্ছা,
এইটা তার খুব লেগেছিল।
স্যার এটা কি প্রসঙ্গে বললো? মানে
এটা স্যার আসলে আমাদের এইজের থেকে খুব বেশি বড় ছিলেন না, স্যার নানান প্রসঙ্গে বলতেন, ওই কথা হয়তো তার ভালো লেগেছে, মানে এমনি কি কারণে বলেছেন আমি জানি না স্যার,
মানে আপনি এমনিতে একটু রোমান্টিক প্যাটার্নের, সো এই ব্যাপারটা আসলে প্রভাব মনে স্যার টের পাইছে বা আপনি বলেন আপনি ফোনে কথা বলছেন।
হ্যাঁ, তো এখন এটা বলার পরে সে করেছে কি, আমার নাম্বারটা নিয়েছিল, তা আমি তখন আমার আর দুলা ভাই বাসায় থাকতাম পিন্টু ভাইয়া শেওড়াপাড়াতে, তা আমি তখন সেলুনে শেভ করছিলাম, একটা ফোন আসলো, আমি ফোনটা ধরে হ্যালো বললাম, সে ফোনটা দিয়েছিল কি এমন দেখবো, মানে কি প্রেমে পড়ার মতন কি আছে, তো হ্যালোটা বলার পরই সে হেসে দিয়ে বলল তোমার ভয়েস তো সত্যি অনেক ম্যানলি।
ওয়াও, নাইস কমপ্লিমেন্ট, এগুলো শুনলে না প্রিয় শ্রোতা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যে এরকম ব্যাপারের জন্য ওয়েট করেন, ইস আমার ড্রিম গার্ল লোকে পছন্দ করে যদি ফোন দিয়ে একটা কমপ্লিমেন্ট করতে পারে সামনাসামনি,
তো তারপর আসলে ফোনে কথা হচ্ছে।
আচ্ছা, তারপরে কেমন লাগলো ওই সময়টা সেটা বলেন?
না তখন তো আমি তাকে মানে সে ফোন করছে এটা তো আমি জানি না, ডেফিনেটলি ভালো লেগেছে, যেই যেই কার দুনিয়ার যেই মেয়েই করুক, তা আমাকে আমার তো মানে কপাল ভালো, তখন ব্লেডটা মনে হয় গালের উপরে ছিল না, খুশিতে হাসি দিলে সম্ভাবনা ছিল কে জানে, সো সো এক্সাইটেড আমি। তারপর আরো সুন্দর করে কথা বলার চেষ্টা।
আচ্ছা,
রাত পার হয়ে যাচ্ছে, কথা বলছি আমরা সারা দিন রাত কথা বলছি, অনেক কথা, মানে কথার শেষ নাই।
সেটাই, তখন কি মানে ও যখন প্রথম ফোন দিল তখন তো বোঝেন নাই কেউ, বাট একটু পরে তো ক্লিয়ার হয়েছে যে ও ফোন দিছে, বাকি তারপরে
এই ফোনটা ওই যে এটা কিন্তু ওই যে প্রেজেন্টেশন দেওয়ার এইগুলোর আগের ঘটনা, মানে যখন আমরা টার্ম পেপারে যুক্ত হলাম মাত্র,
ও তখনকার ঘটনা
এগুলো একটু আগে চলে গেছে আর কি।
আচ্ছা আচ্ছা,
তারপর তো টার্ম পেপারের কারণে ওই বন্ধুত্ব হলো, দায়িত্ব নেওয়া হয়ে গেল, তারপর যখন ওর সাথে ওই যে ফোনে কথা বলছি, কথার মধ্যে আমি একটা গল্প শুনলাম ওর কাছ থেকে, যে ওর ফ্যামিলির ব্যাপারটা শুনলাম, যে ও ওর ফ্যামিলি আর যাই হোক প্রেমটাকে কোনোদিন মেনে নেবে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
এবং ও ওর বড় বোন দ্বারা আসলে অনেক বেশি প্রভাবিত, এবং এটাও জানতাম ও আমাকে তখন বলেছিল যে ওর আসলে দেশের বাইরে একটা বিয়ে, ওদের রিলেটিভস হোয়াটএভার তার সাথে বিয়েটাও কনফার্ম, এটাও জানতাম, তো জেনে আমি আসলে মেন্টালি ডিসাইড করে ফেলেছিলাম যে ইটস ফ্রেন্ডশিপ নাথিং এলস, তা আমি ওই ফ্রেন্ডশিপ নিয়ে কথা বললাম, তখন আমি বললাম যে ঠিক আছে আমরা তাহলে তুই করে বলি, তো আমরা তুই করে বলা শুরু করলাম, তো তুই করে বলতে বলতে ও কিন্তু কথা বলছে, ফোন করছে, আমারও মন মানছে তা না, কিন্তু আমি কন্ট্রোল করছি নিজের আবেগটা কন্ট্রোল, আমি শুরুতেই জেনে গেছি, কিন্তু ও এগুলো বলেও আমি ওকে ব্লেম করছি না, ফ্যাক্ট বলছি, ওর আচরণগুলো আবার দেখতে পাচ্ছি যে ও আসলে পুরোপুরি আমার সাথে ইনভলভ হয়ে কথা বলছে, সে কথা প্রেম ছিল না কিন্তু অ্যাটিচিউডটা ছিল, তো তখন আসলে একটা পর্যায়ে তুই তুই ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ, এক পর্যায়ে গিয়ে ও আমাকে হুট করে মানে বলল, আমি অনেক সংক্ষেপে যাচ্ছি, এক পর্যায়ে গিয়ে বললো যে আমি না তুই বলতে পারবো না, তুই বলতে ভাল লাগে না, তুমি আবার তুমি, তুই থেকে আবার শুনিতে এলাম। ততদিনে আমরা আসলে বুঝে গেছি যে আমরা আসলে পছন্দ করি একজন আরেকজনকে, কিন্তু ওর ফ্যামিলির কথা মাথায় রেখে কখনোই এই কথাটা আমাকে বলতো না, আমি সব বলতো কিন্তু আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি এটা বলতো না।
Both of you feel that you are in love, but
আমরা একদম ফিল করতে পারি, তখন একটা জয় সিম এসেছিল, সেই জয় সিম কিনলাম, তো কথা হচ্ছিল অনেক। এর মধ্যে যেটা হয়ে গেল যে আমরা ফিল করতে পারছি, আমরা সারাদিন কথা বলছি, ইনফ্যাক্ট থাকে না প্রেমে কিছু পাগলামো থাকে না, যে আমার বাসা শেওড়াপাড়া বাট আমি ক্যাম্পাস শেষ করে ও সেই উত্তরা যাবে, ওইখানে নামবে, ওইখান থেকে ওকে পৌঁছে দিয়ে, মানে একসাথে না, একসাথে গেলে জানাজানি হয়ে যাবে, বাসায় জানবে ঝামেলা, হয়তো একই বাসের মধ্যে ও অন্য সিটে, আমি এদিকে নজর রাখছি, বাসা পর্যন্ত গিয়ে পৌঁছালো, ওইখান থেকে আবার আমি রওনা
দিই
চলে এলাম। কোনদিন সন্ধ্যা হয়ে যেত, আমি হাঁটতে হাঁটতে, পকেটে টাকা নাই
দেখেন, মানে এরকম একটা সময়, খুব বেশি দিন আগের কথা কিন্তু না,
বেশ কবছর,
কত বছর হবে
এটা, 9-10 7-8 বছর আগে,
7-8 বছর খুব বেশি না, এই যে এখন যে সময়টা চলছে এরকম একটা সময়ের আবর্তি ছিল ওই সময়টা। হ্যাঁ, তারপরেও কত কিছু মেনটেন করছেন আপনারা, বাট এই সময়টা দেখেন অনেক বেশি স্পিডি কিন্তু।
হ্যাঁ, এখন হয় না, এখন আমি অনেক প্রেমের গল্প আমি নিজেও শুনি,
এই যে আপনি যেভাবে আপনার প্রেমের ইন্ট্রোটা বা গল্পটা বলছেন, এরকম ফিলিংস বোধ হয় এখন আমরা মিস করি না।
সেটাই, এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি যে প্রতি বৃহস্পতিবারে আমি কেউ দেখতে যেতাম, ক্যাম্পাসে কিন্তু দেখা হচ্ছে, একসাথে ক্লাস করতেছি, সব ঠিক আছে, তারপরও প্রতি বৃহস্পতিবারে দেখতে যাবো কি, ওদের বাসার সামনে ওদের ছাদে উঠলে দূরে একটা মাঠ আছে, ওই মাঠে যদি আপনি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতেন তাহলে ও যদি ছাদে উঠতো দেখা যেত, তাও পরিষ্কার বোঝা যেত যে ও উঠেছে। তা আমি তখন ওই এলাকায় যেতাম, কেউ তো কাউকে তো আমি চিনি না, ওইখানে ছেলেপেলে ক্রিকেট খেলতো, আমি বেশ কয়েকদিন গিয়ে ওদের সাথে একটা বন্ধুত্ব তৈরি করে, মনের মধ্যে ভয়ও থাকতো, অন্য একটা এলাকায় এসেছি, আবার যে টের পায় একটা মেয়েকে দেখতে এসেছি, এরকম একটা ভয় আমার মধ্যে কাজ করতো, তারপরও গিয়ে ওদের সাথে একটা সখ্যতা করে ওদের সাথে ক্রিকেট খেলতাম, এবং প্রতি বৃহস্পতিবার ওইখানে যেতাম শুধুমাত্র ওকে দুই একবার দেখার জন্য।
ওর সাথে কথা বলেই তো যেতেন, যে
হ্যাঁ 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 কথা বলি, ও ছাদে আসতো শুধু ওই অল্পের জন্য। তো এরা বলছে একটা কারণে যে এক বৃহস্পতিবারে প্রচন্ড ঝড়, মানে একদম গাছ টাস পড়ে যাচ্ছে, বিলবোর্ড পড়ে যাচ্ছে, বাট আমি ওকে কথা দিয়েছি, মানে এটা এখন আমার কাছে পাগলাম মনে হয়, এগুলো বাড়াবাড়ি আসলে, আমি ওকে কথা দিয়েছি যে ঠিক ওখানে 5টায় আমি থাকবো, আমি আমার মনে আছে আমি সেই উত্তর থেকে নেমে রিক্সা পাচ্ছি না, আমি হেঁটে ওই ঝড়ের মধ্যে দিয়ে ঠিকই 5টায় ওইখানে গিয়ে হাজির হয়েছি। তো ওই দিন অনেক কান্না করেছিল, মানে আমি ওখানে দাঁড়ায় ছিলাম, উঠতে পারে নাই ছাদে, বাট এই ঘটনাটা জেনে ওই করে প্রচন্ড কান্না করেছিল। একবার শবে বরাতের রাতে ওদের বাসার সামনে মসজিদে সারা রাত নামাজ পড়েছিলাম, ওই বেশ কয়েক রাকাত নামাজ পড়ে পড়ে এসে ওর জানালার পাশে একটু দাঁড়াতাম, ওকে একটুখানি দেখতাম, এরকমটাও ছিল, সারা রাত জেগেছিলাম। তো
আচ্ছা, ততদিনে কি আপনি মোটামুটি ডিটারমাইন্ড যে এটা ফ্রেন্ডশিপের মধ্যেই থাকবে আর অন্য কোনো দিকে সুইচ করবে, কি ব্যাপার?
ততদিনে আমার একটা দায় আছে এখানে, যে ও তো শুরুতে সবকিছু বলে দিয়েছিল, ওর বলাটা ছিল ওর জায়গা থেকে মেন্টাল একটা সিকিউরিটি, তো ও তো আসলে ভালোবেসে আমাকে ফেলেছে, সেটা তো আমি বুঝি, আর আমার ব্যাপারটা ছিল তখন আমার মধ্যে আমি একদমই রিয়েলিটির মধ্যে আমি নাই, আমি ওকে, ও যখন আরো হতাশায়, আমি ওকে তখন বলি যে এটা যেভাবেই হোক আমি ওভারকাম করব, আমি এটা সবকিছু মানাবো, আমার প্রতি ছেড়ে দাও। তো মেয়েরা একটু ম্যাচিউর থাকে, যেহেতু ক্লাসমেট ছিল, ও এগুলো আমাকে বোঝাতে গিয়েও বোঝাতো না, ও আমি বুঝতাম ও একা অনেক কাঁদত। তা আমি হঠাৎ করে গিয়ে এমন হলো যে আমি ওই সময় একটা সময় আসলো যে আমি চাকরি খুঁজি, ছোট্ট বাসা নিব, ওকে বিয়ে করব, এরকম অনেকগুলো বিষয়। তা আমি লিটারেলি চাকরি খুঁজি, পত্রিকায় চাকরির খবর দেখে ফোন করি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু একটা ছেলে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরে সে কি চাকরি করবে,
সেটাই
ওই একটা বিষয় ছিল। এগুলো হয়, তো সেগুলো সুন্দর স্মৃতি, এবং ওর ওকে দেওয়া কমিটমেন্টের কারণে রাস্তায় হাঁটতে গিয়ে ওর কাছ থেকে আমি সুন্দর সুন্দর কিছু জিনিস শিখেছি, সেটা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে আমি মেয়েদেরকে অনার করা শিখেছি, কারণ ওকে নিয়ে আমি যখন দুই একটা জায়গায়, খুব বেশি আমাদের ঘোরা হয়নি, একসাথে বসা হয়নি, দু একটা জায়গায় যখন কোনো জায়গায় বসতাম বা ঘুরতাম, আমি ওকে নিয়ে হাঁটতে গেলে বিপরীত থেকে আসা একটা ছেলেদের যখন দৃষ্টিভঙ্গি দেখতাম, আমি ওই থেকে আসলে আমার মধ্যে গড়ে উঠেছে যে একটা মেয়েকে রাস্তায় তাকানো বা ইয়ের মধ্যেও কিভাবে রেসপেক্ট করতে হয়।
আচ্ছা,
তা আমি আসলে বিশ্বাস কেউ করবে কিনা আমি জানি না, আমি রাস্তাঘাটে বা কোনো জায়গায় মেয়েদের দিকে খুব বাজে করে তাকাই না।
আচ্ছা,
আমার কোনো ধরেন একা একটা মেয়ে হেঁটে আসছে, আমার কোনো অ্যাটিটিউডে মেয়েটা বিব্রত হোক সেটাও আমি করি না, আমি নিজে মাথা নিচু করে হয়তো চলে আসি।
রেসপেক্টের ব্যাপারটা কিন্তু সবার মধ্যে থাকাটা উচিত বলে আমার মনে হয়,
এটা আসে রিয়েল লাভ থেকে, আপনি যদি কখনো কোনো মেয়েকে সত্যি সত্যি ভালোবাসেন
সেটাই
আপনার এই লাভটা আসবে।
আরেকটা ব্যাপার আমি এই ফাঁকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কথাটা আমার শোনা বা পড়া, কেউ যদি কোনো নারীকে রেসপেক্ট করে তাহলে বুঝতে হবে যে সে এরকম একজন সম্মানিত নারীর গর্বে জন্মগ্রহণ করেছে। ব্যাপারটা কিন্তু আসলেই তাই, আপনার বলেন অনেক সময় যে ব্যবহারের বংশের পরিচয় বা তুমি কি ফ্যামিলি থেকে শিক্ষা পাওনি নাকি, এগুলো কিন্তু আসলে নারীদের প্রতি আপনার রেসপেক্ট কিভাবে দেখাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে, আপনার ফ্যামিলি এখানে উঠে আসে। প্রিয় শ্রোতা, এই ব্যাপারটা আমি বললাম এই কারণে, কারণ এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু, অনেক ইম্পর্টেন্ট। আপনি হয়তো এখন খুব সোশ্যালে, খুব সামাজিকভাবে খুব উচ্চ পদস্থ বা অর্থশালী, কিন্তু আপনার ব্যবহার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে একটু ডিসরেসপেক্ট করছে নারীদেরকে, বিশেষ করে আমি বলবো, সেখানে কিন্তু আপনার সমস্ত কিছু ম্যাসাকার হয়ে যায়। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এটা আমি বলিনি কেউ করছেন, যদি কারোর মধ্যে থেকে থাকে, যে আমি নিজে মানার চেষ্টা করি, আজকের অতিথি এই ব্যাপারগুলোই বলছেন। মানে একটা গল্প থেকে কিন্তু আরেকটা গল্পে আমরা সুইচ করি, বা একটা কথা প্রসঙ্গে একটা গল্পে যাই, ফর দ্যাট রিজন।
না ওটা হয়, আমি ওই তো বললাম না যে ওকে নিয়ে যখন হাঁটতাম, প্রেমে আবেগের একটা বড় বড় জায়গা আছে কি, যে আমি যে মানুষটাকে ভালোবাসি সে মানুষটা শুধু আমার,
সেটাই,
তার দিকে অন্য কেউ এমনিও তাকাবে নেওয়া যায় না, অন্য হয়ে থাকে না, তো দূরের কথা। তো ওকে নিয়ে যখন মাঝে মাঝে এরকম হাঁটতাম, তখন যখন ওই যে বললাম বিপরীত দিক থেকে আসা একটা ছেলে বা এমনকি অনেক বয়স্ক মানুষকেও যখন ওর দিকে তাকানো বা দৃষ্টিভঙ্গিগুলো দেখতাম, আমার খুব কষ্ট লাগতো। এখন আমি তাকে তো ওখানে গিয়ে সিনেমা না, আমি তো মারামারি করতে পারবো না, কিন্তু তখন ওই বোধটা আমার মধ্যে জন্মে গিয়েছিল যে একইভাবে আমি যদি আরেকটা মেয়ের দিকে এই অ্যাপ্রোচটা করি, তখন তো একই ব্যাপারটা হয়। তো ওর ওর প্রতি ওর সাথে প্রেমের একটা বড় লেসন আমার এই। দ্বিতীয় জায়গাটা বলি, তো এর মধ্যে আমাদের এরকম ভালো মন্দ চলছে। আমি ওকে প্রচুর কবিতা শোনাতাম, প্রচুর গান শোনাতাম, ও ছিল আমার জীবনে শ্রেষ্ঠ শ্রোতা। আমি যে রেডিও ক্যারিয়ার শুরু করা, আমি আসলে সত্যি কথা বলতে যারা আর্জিং করে তাদের নিয়ে হাসাহাসি করতাম, একদম অনেস্টলি, কেন এভাবে কথা বলবে, আমার খুবই হাসাহাসি লাগত। ও একবার ফোনে আমাকে বলেছিল যে তুমি যদি আর্জিং করো, ইউ উইল বি দ্য বেস্ট অন।
আচ্ছা,
ও কথাটা আমার খুব কানে লেগেছিল। ও আমার সাথে মাঝে মাঝে ফোন করত শুধু আমার কথা শোনার জন্য, আমি ওর নিঃশ্বাস শুনতে পেতাম শুধু কথা শোনার জন্য। তো পরে কিন্তু আমার রেডিও ক্যারিয়ারে আসার একটা বড় ইন্সপিরেশন সে, ও এটা বলছে, এর জন্য আমি আমাকে সিভি দিয়েছি, তখন আমার ইউনিভার্সিটির সামনে রেডিও ছিল। তো যাই হোক, এরকম অনেকগুলো ব্যাপার ছিল। তো এর মধ্যে এই ঘটনাগুলো চলতে 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 এই ব্যাপারটা গোপন থাকলো না। আমাদেরই বন্ধুদের মধ্যে একজন ওর বাসায় জানিয়ে দিল, জানিয়ে দিল, খুব বাজেভাবে জানালো, যেটা না তাও জানালো। যেমন আমরা কিন্তু সজ্ঞানে ক্লাসেও একসাথে বসতাম না, কোথাও বাইরে ওরকম দেখা করতাম না। সর্বোচ্চ ছিল কি, বনানি এসেও বাস থেকে ভলভো বাস ছিল তখন, নাম তো আমিও গিয়ে ওইখানে ওয়েট করতাম, তারপর একসাথে রিক্সা করে ক্যাম্পাসের ঠিক রাস্তার আগ পর্যন্ত এসে আমি আবার নেমে যেতাম, ও ওই রিক্সা নিয়ে চলে যেত। এতটুকুন দেখা, কোথাও আমরা বাইরে রেস্টুরেন্টে বসছি, কোথাও একটা দিন ছাড়া, এরকমটা হয় নাই। হ্যাঁ, তো এই ব্যাপারটা ওর বাসায় যখন বাজেভাবে জানালো, পরে গিয়ে জেনেছি আমাদেরই এক বন্ধু এটা করেছে। তো বন্ধুত্বের ব্যাপারে আসলে সাবধানী হবেন, আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো আপনার কাছের মানুষরাই করে।
সেটাই, কথাটা শুনতে একটু কষ্ট বা কটু মনে হলেও কথাটা কিন্তু ট্রু,
কথাটা ট্রু,
এটা একেবারে প্র্যাকটিক্যালি যারা ফিল করছেন লাইফে তারা জানেন। এই জীবনের গল্প অনুষ্ঠানেও সবাই শুনছেন, এবং আজকে আমাদের অতিথি সেই ব্যাপারে তার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছে। আর প্রিয় শ্রোতা, আমরা এখন একটা বিরতি নিব, ইভান একটা বিরতি নিই, বিকজ টাইমটা হয়ে গেছে এবং আপনার গল্পটা এমন একটা দিকে টার্ন নিতে যাচ্ছে বলে আমার মনে হয়, যেই যে সুন্দর স্মৃতি, এর মধ্যেও কিন্তু অনেক ফ্রাস্ট্রেশন ছিল, এই যে প্রেমের মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন ছিল, সেগুলো হয়তো আস্তে আস্তে আমরা আরো জানবো। আর তারপরেও এই যে আরেকটা বড় ধরনের ফ্রাস্ট্রেটিং একটা টাইমের দিকে টার্ন করছে। সো এই অংশটা নিয়ে আমরা ফিরে আসছি। প্রিয় শ্রোতা, কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও 89.2 FM এ। আর যে সেতু আছে এবং আজকের অতিথি ইভান রয়েছে। চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এবং সময় এখন রাত 12টা, ধৈর্য ধরে শুনেছেন, সাথে রয়েছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং পুরোটা সময় আর একটা ঘন্টা আছি আমরা, এবং সেখানে আজকের অতিথির জীবনের প্রেমের যে অংশগুলো, সেখানে স্ট্রাগল আছে, তার পার্সোনাল লাইফে স্ট্রাগল আছে, যার ফলেই কিন্তু তিনি আজকের এই জায়গাটায়। অনেকেই চেনেন ইভান সাইডকে, টেলিভিশনে দেখে থাকেন, নাটকে দেখে থাকেন, রেডিওতে শুনে থাকেন। একটা মানুষ কিন্তু এমনিতেই জায়গাগুলো হোল্ড করে না। কারোর জীবনে এমন আছে কিনা আমি জানি না যে ধাম করে সে একটা বিগ পজিশনে, হয়তো বা আছে, কিন্তু মোস্ট অফ দেম আর যারা ইন্সপিরেশন, যারা লাইফ একটা কিছু করেছেন, তারা কিন্তু অনেক কিছু ক্ষুদ্র 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 অংশের একটা বৃহৎ চেহারা আজকে। সো তার জীবনের গল্পটা যে আপনার জন্য ইন্সপায়ারিং এবং লেসন হবে, এটা আমি শুরুতে বলেছিলাম, এবং সেটার পিছনে যথেষ্ট কারণ রয়েছে এবং ছিল, আছেও। সো আর কথা না বাড়িয়ে আমরা আসি অতিথির কাছে। আপনি বলছিলেন যে আপনাদের প্রেমের ব্যাপারটা, বা এই বন্ধুত্বই হোক না কেন, হয়তো উপর উপরে বন্ধুত্ব, ভেতরে প্রেম,
এই ব্যাপারটা জমজমাট প্রেম,
জমজমাট প্রেম। আচ্ছা, তখন কি মানে আই লাভ ইউ,
ভালোবাসি সারাদিনে, আসলে ভালোবাসি মুহূর্তে মুহূর্তে বলা হলো।
আচ্ছা,
এবং নানান ঢঙে বলা হলো,
নানান ঢঙে, এবং ওই ঢঙটা এবং ওই বলতে পারাটাই ছিল অনেক হ্যাপিনেস এর একটা ব্যাপার।
আমার মনে আছে ও যখন প্রথম আমাকে ভালোবাসি বলে, এর আগে আমি বহুদিন বলেছি, আমি বলার মনে হয় বহু মাস পর ও বলেছে। প্রথম বলে সেদিন আমার কাছে মনে হয়েছে মানুষ কেন পাখি হতে চায়।
হ্যাঁ,
যাই হোক, সেদিকে না যায়, এদিকে ভালোবাসি ভালোবাসি বলা হয়ে গেল। যেটা হলো আমাদের এক বন্ধুর মাধ্যমে যখন ওর বাসায় জানাজানি হয়ে গেল, তখন আসলে সবচেয়ে বাজে সময়টা আসলো ওর জন্য।
আচ্ছা,
ওই যে বললাম শুরুতেই যে ওর বাসাতে সব একদিকে প্রেম আর একদিকে, প্রেম একদম অপরাধ। ওর বাসায় ওর যে আদর, আগেই বলেছি ওর যে বড় হওয়া, সেগুলোর আদর পুরোপুরি বন্ধ হয়ে গেল। যে মেয়ের নিজের একটা কিছু নিজে কখনো ওয়াশও করেনি, কোন একটা ড্রেস, সেই মেয়ের ড্রেস দিনের পর দিন ওয়াশরুমে পড়ে থাকে, কেউ খবর নেয় না ওর, একদম লিটারেলি এটাই এটাই ঘটেছে। এবং ও খেলো কি না খেলো কোনো কথা নাই কারোর সাথে, ওর ভার্সিটির সব কিছুদিন বন্ধ হলো। সিনেমাটিক লাগতে পারে, বাট ইট ইজ ট্রু, কারণ ওই যে বললাম যে যতটুকু না তার থেকেও বাজেভাবে বলা হয়েছে ওর বাসায়। তো এর মধ্যে আমি ওর সাথে কমিউনিকেট করতে পারছি না, ফোন টোন নিয়ে নেওয়া হলো, আমিও খুব কষ্টে আছি। ওই সময়টা আমার আসলে রেজাল্টগুলো হ্যাম্পার হওয়া শুরু করলো। সেই সুখ কাটিয়ে উঠে এসে মাঝে মধ্যে খুব গোপনে ওর মায়ের ফোন থেকে যোগাযোগ করতো,
মানে ফোনটাও নিয়ে নিয়েছিল।
হ্যাঁ, ফোনটাও নিয়ে নিয়েছিল, আমি একেবারে কনফার্ম না, ওর গায়েও হাত তোলা হতো।
আচ্ছা,
এর মধ্যে খুব গোপনেও আমার সাথে কখন কথাবার্তা বলল, তখন আসলে ও বলল যেটা সম্ভব না, ইয়ে না, আমাকে তাহলে আর পড়াশোনায় কন্টিনিউ করবে না। তা আমি আসলে ওর দিকে তাকিয়ে এটা চেপে গেলাম, কিন্তু চেপে গেলাম বলতে আমি শেষ করে দেইনি। আমার বিশ্বাস ছিল এই সিচুয়েশনগুলো আমি কোন এক সুপ্রিম পাওয়ার ওভারকাম করে ফেলবো।
আচ্ছা,
আমি চেয়েছিলাম ও ক্যাম্পাসটাতে আসুক। তারপর লং পাঁচ মাসের একটা গ্যাপ, এই পাঁচ মাস ও ক্যাম্পাসে এসেছে, ওকে দিয়ে গেছে, ওকে নিয়ে গেছে, আমি ওকে, ও আমার দিকে তাকায়নি পর্যন্ত। এখন তো আমি বলতে পারতেছি আমার একটা বন্ধু জানিয়ে দিয়েছে, তখন তো আমরা জানতাম না কে জানিয়েছে, একটা না কয়েকজন মিলে।
আচ্ছা,
তো ওর মধ্যে ভয় ছিল যে ক্লাসে যদি আমার দিকে তাকায় এটাও যদি বলে দেয় বাসায় কেউ দেখে, এরকম একটা বিষয় ছিল। আমিও ক্যাম্পাসে এসে ওকে যতখানি অ্যাভয়েড করা যায় ততখানি অ্যাভয়েড করে চলতাম।
কিন্তু মানসিক অবস্থাটা কি ছিল, স্বভাবতই আমরা বুঝি কি থাকার কথা,
বিধ্বস্ত, কোন জীবনে কোন কিছুতেই ওইরকম আগ্রহটা নাই। কিন্তু আমি এটা জানতাম যে আমাকে আসলে অনেক কিছু আবার করতে হবে।
আচ্ছা,
আলটিমেটলি আমার চেহারায়, আমার ফিজিক্যাল অ্যাপ্রোচে সেগুলো ছাপ পড়ে গিয়েছিল, আমার রেজাল্টে, আমার অ্যাক্টিভিটিস, এবং আমি ইউনিভার্সিটি লাইফে রীতিমতো একা হয়ে গেলাম, কারণ আমি অভিমানী হয়ে গেলাম। আমার ক্লাসে আমি তখন একলা ঢুকতাম, একলা বের হয়ে আসতাম, কারোর সাথে কথা বলতাম না, কাউকে আমার বিশ্বাস হতো না, এবং কোনোভাবে ওর যেন কোনো ঝামেলা না হয় ওর ছায়াটাও আমি মারাতাম না। যদি শুনতাম ও তিনতলায় আছে, আমি চারতলায় চলে যেতাম, ওর যেন ক্ষতি না হয়। এই জন্য এরকম যাওয়ার পর পাঁচ মাসের মতন গেছে, পরে হঠাৎ করে ওর একদিন ফোন, এবং সেই ফোনে তুমুল কান্নাকাটি যে আমি আর পারতেছি না, আমি আসলে তোমাকে পাগলের মতো ভালোবাসি, আমি কি করবো জানি না, আমি যা করার তুমি করো। তখন আসলে আমার কি বা বয়স, আর দুই নম্বর ব্যাপার, আমি এদিকে ব্যাপারটা বাসায় জানাই, আমার বাসা বলতে মাকে জানাই, বাবা তো প্রশ্নই আসে না, তো মা আমার সবসময় বন্ধুর মতন, তো মাকে জানানোর পর মাই বা কি করতে পারে। তো আমি আসলে তখন কি করব, তখন আমি দেখা গেছে আমার যে পাওয়ারফুল কোনো বড় ভাই পরিচিত আছে তাকে গিয়ে শেয়ার করি, ভাই যদি কিছু করে, আর এরকম সোর্সগুলো খুঁজি কি উপায়ে যাওয়া যায়। কোন উপায়ে কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমি ওর সাথে কিন্তু তখন আমার গোপনে গোপনে ওই একটা নাম্বার গোপনে ব্যবহার করতো, সেখান থেকে মাঝে মাঝে ফোন করতো সিম চেঞ্জ করে, সেটাও সপ্তাহে দুই দিন একদিন, এরকম অল্প অল্প কথা বলে শেষ। তো ওর শুধু একটা কথাই ছিল যে তুমি কিছু করো। এর মধ্যে যেটা হলো, ধীরে ধীরে ওইটু সাহসী হয়ে উঠল।
আচ্ছা,
আমরা ক্লাস শেষে একটা বনানীর ভিতর একটা পার্কের মতন আছে, মাঝে মাঝে দেখা করতাম, ওই এগুলো কিন্তু ও ইয়ে করতেছে, তা আমিও সাহস পেলাম। এবং এর মধ্যে ও প্রচুর বিয়ে ঠিকিয়েছে ওর।
আচ্ছা,
বাসায় জানাজানি হওয়ার পরই ওর বিয়ের, মেয়েরা একটু কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়, প্রচুর ভালো ভালো বিয়ে ঠিকিয়েছে। আর ও যখন বিয়ের কথাগুলো বলতো যে আজকে এরকম দেখতে এসেছে, আমি খুব রিয়্যাক্ট করতাম, আমি এদিকে অসহায়, ওর জন্য কিছু করতে পারছি না, কিন্তু আমি খুব বাজেভাবে রিয়্যাক্ট করতাম যে কেন তুমি আরেকজনকে দেখাবা, নিয়ে নেই অধিকার, কিন্তু আমাদের তো কিন্তু করার নেই, কিন্তু ও তো শেয়ার করছে, ওরও তো কষ্ট লাগছে
অবশ্যই,
যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু নিজেকে নিয়ে দেখাচ্ছি আর একটা মানুষকে, কিন্তু এটা না বুঝে আমি প্রচন্ড বাজেভাবে রিয়্যাক্ট করতাম। তো এই রিয়াকশনগুলোর পরে একটা সময় ও শেয়ার করা বন্ধ করে দিল, এগুলো যেটা আমাকে আরেক ধরনের কষ্ট দিত। এর মধ্যে আমি একদম আসলে আমি অনেকখানি শেষ হয়ে গেছি, কাজ করা তখন বা এই যে মিডিয়াতে আগ্রহ, এগুলোর মধ্যে আমার কোনো ধরনের ইয়ে নেই, রেজাল্ট হ্যাম্পার হচ্ছে। তো এর মধ্যে যেটা হলো যে সিদ্ধান্ত নিলাম যে ও জানাক, ওর বড় ভাই ছিল, তাকে আবার জানালো সবকিছু। ওর বড় ভাই একদিন আমাকে ডাকলো এয়ারপোর্টে, তিনি আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছেন, বসালেন, সুন্দর করে বোঝালেন তিনি যে জীবন আসলে এটা, তুমি একটা সময় গিয়ে সম্পর্কগুলোর জন্য হাসবে, তোমার সুন্দর ক্যারিয়ার আছে সামনে, সেগুলো ইয়ে করো, এটা হয় না। কথাগুলো সুন্দর ছিল, কিন্তু ওনার কিছু কথা ছিল খুব হাস্যকর, যে কথাগুলোর জন্য আমি আজীবন ওনাকে দায়ী করবো, কোন ধরনের কমপ্লেন নেই। উনি এক্সকিউজ দিয়েছিল যে দিস ইজ ট্রু, আমি কোন ধরনের একদম ফেক কিছু বলছি না। উনি বলছিলেন যে প্রথমত তোমরা বরিশালের ইয়েদের ব্যাপারে আমাদের একটা অব্লিগেশন আছে, এটাও শুরু থেকে ও বলতো আমাকে, দ্বিতীয়ত তোমাদের ঢাকাটা বাড়িটাও থাকতো চিন্তা করতে পারতাম। তো আমি যখন ওনার কাছ থেকে চলে আসি তখন উনি আমাকে হাত বাড়ি দিয়ে বলেছিলেন যে জীবনে কখনো কোনো কিছুতে লাগলে তুমি আমাকে মানে বলো, আমার সাথে যোগাযোগ করো। তো আমি ওনাকে হাতটা ধরে বলেছিলাম যে ভাই আমার জীবনে সবচেয়ে বেশি লাগতো আপনাকে এই সময়টায়, তো এই সময়টা তো আপনাকে তো পেলাম না, আপনাকে আমার কখনোই লাগবে না।
আচ্ছা।
তো আমার একটা ব্যাপার ছিল, আমার বাবার কারণে আমার প্রচন্ড আত্মসম্মান বোধ ছিল এবং আমি ধরেন কারোর সাথে মারামারি করতে পারি আর না পারি, আমার কলিজাটা কিন্তু অনেক বড়, ধরেন আমি মার খেয়ে ভূত হয়ে আসবো কিন্তু আমি সাহসটা ছাড়ি না। এরপর আমি আসলে মেন্টালি ওই জায়গা থেকে ওনার কনভারসেশনগুলো আমাকে সরে আসতে হেল্প করছে। আমি ওনার সবকিছুকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওই কয়েকটা কথা আমার খুব খারাপ লাগলো। এর মধ্যে আমি যেটা ক্ষতি করলাম সেটা হচ্ছে আমার মাকে জানিয়ে আমার মায়ের কি করার থাকে একটা সন্তানের প্রতি, দেখা যাচ্ছে আমার থেকে আমার মা বেশি টেনশন করছে, আমাকে নিয়ে সারাক্ষণ টেনশন। তার তো পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমি, আমার মার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, মা হয়তো অল্প নীরবে কান্নাও করছেন। ওই ঘটনার পরে এসে আমি রিয়েলাইজ করলাম যে আমি কত খারাপ একটা ছেলে, আমি আমার মাকে কষ্ট দিচ্ছি। এই যে আমি যে মাঝে মাঝে লিখি, আমার অনেক লেখা এই সমস্ত ঘটনার প্রবাহের লেখা। কিন্তু এরপর এসে আমি একদিন আমার মায়ের সাথে হাউমাউ করে কান্না করলাম, ওর প্রতি আমার ভালোবাসা কমে নাই কিন্তু ঘটনাটা আমাকে সেলফ রেসপেক্ট সেলফ স্টিমে আসতে হেল্প করছে। তারপর যেটা হলো আমরা দুজনেই আসলে বুঝতে পারছিলাম এটা সম্ভব না, তখনও কান্নাকাটি চলছে সবই চলছে কিন্তু মেন্টালি দুজনে মেনে নেওয়া শুরু করেছি, যেটার জন্য ওই ভাইয়ের ওই কথাগুলো আর আমার মায়ের চেহারা আমাকে হেল্প করেছে। এর মধ্যে ওকেও দেখলাম, ও আসলে আমি জানি না, আমি বিশ্বাস করি সুখে আছে কিন্তু আমি ওকে চিনি তো। আমাদের সমাজে প্রচুর মেয়েরা পরিবারের কারণে অনেক কিছু মেনে নিয়ে আজীবন একটা অভিনয়ের সংসার করে, আপসের সংসার করে, আমি বলছি না সে সেটা করছে কিন্তু করে, অনেকের প্রেমের ঘটনায় অনেকে ব্লেম করে। আমি বলি আমাদের সম্পর্কটা চমৎকার একটা সম্পর্ক ছিল, একটা বিন্দু মাত্র অভিযোগ ওর প্রতি আমার নাই, বরঞ্চ ও যখন শেষ কনভারসেশন আমাকে যে কথাগুলো বলে গিয়েছিল সেই কথাগুলো আপনি যেটা শুরুতে বলেছিলেন ইন্সপায়ারেশন, সেই কথাগুলো আমাকে, আমার ডায়েরি আছে, আমি আমার জীবনের অনেক কিছু ছোট ছোট কথা সেখানে লিখে রেখেছি, সেই কথাগুলো আমাকে নিজেকে রেসপেক্ট করতে হেল্প করেছে এবং প্রচুর কনফিডেন্স দিয়েছে ওই সময়ের, এখনো দেয় সেই কথাগুলো আমাকে একেবারে শেষ দিকে। আমরা বুঝছি যেটা হচ্ছে না, তখন আমার কথা ছিল পুরো কান্না জড়িত, তো তখন ও আমাকে একটা একটা কথাগুলো আমার কানে সারা জীবন বাজবে এবং আমি ওকে ভীষণ রেসপেক্ট করি কথাগুলোর জন্য। বলছিল যে মানে মেয়েদের কাছে পুরুষদের তো নানান ধরনের রূপ থাকে, আমার জীবনে দেখা তুমি একটা সেরা পুরুষ, তুমি অসম্ভব ভালো একটা মানুষ, ওর এই কথাগুলো আমার বুকের ভিতর লেগেছিল। ও আমার কাছে এতটা পবিত্র ছিল, শুনতে কেমন শোনাবে আমি জানি না, আমি একটা ছোট্ট স্পর্শ ওকে অপবিত্র ভঙ্গিতে করি নাই এবং প্রেমে এখন তো অনেক ধরনের ফিজিক্যাল ব্যাপার স্যাপার আসে, আমি একটু খোলামেলায় বলি আমাদের মধ্যে এরকম ইন্টেনশনালি কোনো কিছু আসে নাই, এতখানি পিওর ছিল
এটা ব্যাপারটা কি। হ্যাঁ ওইটাই বলছি যে লাভ ফিলিংসটা এক এক রকম, কিন্তু যেই প্রেমে এটা হোলিনেস থাকে সেই প্রেমে কিন্তু বাজেভাবে অ্যাপ্রোচটা আসে না,
আসে না। তো ওইসব কারণে ও বলেছিল এবং মেয়েরা কিন্তু ছেলেদেরকে অনেক বাজিয়ে দেখে এবং ওই কথাগুলো আমাকে বলে গিয়েছিল যে আমি নানান সময়ে তোমাকে নানানভাবে একটু শেয়ার করে হয়তো অনেকে বুঝতে সহজিত হবে, হয়তো আপনি পাশাপাশি বসে আছেন, আমরা একসময় সিএনজিতে ঘুরতাম অল্প কিছু, ওনাটা আপনার শরীর থেকে হয়তো পড়ে যাচ্ছে, নো অফেন্স প্লিজ, কিন্তু আমি হয়তো রেসপেক্টফুলি বা ওই যে ভিতর থেকে ভালোবাসি। তো ও পরে বলেছে যে আমি প্রচুর তোমাকে বাজিয়েও দেখেছি, তো আমাকে ভীষণ রেসপেক্ট করত এবং আমার পরিবারের বাইরে আমার জন্য শুভকামনা বোধহয় ও বেশি করে। তো যাই হোক, তো এইভাবে আমাদের সম্পর্কটা সুন্দরভাবে শেষ হয়, যে সম্পর্কের প্রতি আমি ভীষণ রেসপেক্ট।
সম্পর্ক কি আসলে শেষ হয়ে যায়, মানে ফোনে কথা হচ্ছে না, হয়তো দেখা হচ্ছে না, মানে তারপরে কি আর কোন প্রকার যোগাযোগ ফোনে বা কোনো কিছু হয় নাই?
আমি চাইনি,
আপনি চাননি?
আমি চাইনি, ও বোধহয় চাইনি, কারণ আমাদের শেষ দিকে কথাবার্তা অমনই ছিল, কারণ হচ্ছে সেটা আমি ধীরে ধীরে আসলে খুব বেশি প্র্যাকটিক্যাল হতে শুরু করলাম, বিকজ ওটার পর আমার মনে হলো যে আমি আমার মাকে যে কষ্ট দিয়েছি, আমার বাবাকে যে কষ্ট দিয়েছি, কষ্ট বলতে ডাক্তার ইঞ্জিনিয়ার হলাম না, যেখানে আমার বন্ধুরা আর্মি কমিশনে চলে যাচ্ছে, ডাক্তার হয়ে যাচ্ছে, যেহেতু মফস্বল, আমার বাবাকে তো দিন শেষে তাদের বাবাদের সাথেই বসতে হচ্ছে, তখন তো সবাই না চাইলেও ছেলে মেয়েদের গল্প করে, আমার বাবার তো গল্প করার কিছু ছিল না, কিন্তু আমার ক্লাসমেট সে ডাক্তার, আর্মির অফিসার, আমি কি করছি, আমি কিছুই করছি না। ওই থেকে এখনো পর্যন্ত আমি প্রচন্ড ফ্যামিলি ওরিয়েন্টেড, আমি যা করি আমার অনেক কিছু আমার মায়ের জন্য করি, আমাকে টিভিতে দেখলে আমার মা খুশি হন, পাগলের মতো এই জন্য টিভিতে নিজেকে প্রেজেন্ট করি, অনেক আসে না এখানে স্টারিজমের জন্য বা এখন ইউটিউব ভিউর জন্য অনেক কিছু করার জন্য, যা করি আমার ওই বাবা মার কথা মাথায় রেখে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, হাসান মোর্শেদ ভাই অনেকেই চেনে, ডিরেক্টর হাসান মোর্শেদ ভাই কিছুদিন আগে একটা কন্ডমের বিজ্ঞাপন বানিয়েছেন, ওই যে আজ রাতে ভূমিকম্প হবে, ওই হাসান মোর্শেদ ভাইকে নাম ধরি আমি বলছি, ওটা আমার করার কথা, তিনি আমাকে অ্যাপ্রোচ করেছেন, আমার মনে হয় যে কেউ ওটা লুফে নেবে কারণ এত বেশি ধামাকা হয়েছে, এত বেশি প্রচার হয়েছে, এত বেশি পরিচিতি এসেছে, কিন্তু ওই বিজ্ঞাপনটা আমি করি নাই, হাসান ভাই আমার প্রতি খুব মাইন্ড করেছেন। মাইন্ড করাটা কিভাবে বুঝলাম, ওই গিভেন্টটা অনায়ার হওয়ার পরে তিনি আমাকে বিজ্ঞাপনের লিঙ্ক পাঠিয়ে বলেছেন এটা করলে বোধহয় খুব খারাপ হতো না। আমি হাসান ভাইকে সরি বলেছি, তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে বিজ্ঞাপনটা আমার মন থেকে করার ইচ্ছে ছিল, কারণ আমাকে মানুষ চিনতে বেশি বা অনেকে বলবে শিল্পী হিসেবে আপনার কাছে কন্ডম কি সমস্যা না জ্ঞান এটা করা উচিত। বাট আমি ভেবেছি অন্যভাবে, আমার বাবা একজন শিক্ষক, আমার বাবা থাকেন মফস্বলে, এটা অনায়ার হওয়ার পর ওই মফস্বলে তাকে পরের দিন সকাল থেকে ফেস করতে হবে অন্য কিছু। ওই মানুষগুলো এখন এত বেশি শিল্পবোধের মতন, তাদের প্রতি সম্মান রেখে বলি। তো এটা দিয়ে আমি উদাহরণ দিলাম যে আমি কতখানি আমার যা কিছু করি আমার বাবাকে মাথায় রেখে করি। আমি টিভিতে কথা বললে আমার মা তার আনন্দটা আমি টের পাই, আমি এই জন্য টিভিতে কথা বলতে পছন্দ করি। এইভাবে আমাদের সম্পর্ক শেষ হয়। এই প্রেমের গল্পের পর জীবনে যে প্রেম আসেনি তা না, ভালো লাগে এসেছে, প্রেম কখনো আসতে দেইনি আমি, এবং এটা আমি এখনো পর্যন্ত ফোকাসড। এটা শুনতে খুব বাজে লাগে, হ্যাঁ আমি দেখতে আহামরি না, কিন্তু তারপর আমাকেও ভালোবেসেছে, ভালো রকম সুন্দরী মেয়েরাই ভালোবেসেছে, কিন্তু আমি সেদিকে যাইনি, বাবার আইনি। কারণ ওই যে বললাম যে আমার বাবার তো ওই বাজারে বসে গর্বভরে গল্প না হোক, তাদের সাথে আমার বাবাকে যে কতখানি কষ্ট আমি দিয়েছি, ছোট আমি করেছি, সেটা আমি ওভারকাম করতে চাই। কিছুটা হয়তো ওভারকাম হয়েছে, ইন এ সেন্স কিরকম যে আমার যখন প্রথম টেলিফিল্ম অন এয়ার হয়, আমাদের বাজারে বড় আয়োজন করে সেটা দেখানো হয়, হ্যাঁ ওদিন আমি আমার বাবার কণ্ঠে বুঝতে পারি। আর আপনি হয়তো বলবেন, অনেকে হয়তো বলবেন, এটা কি ডাক্তার আর আর্মি অফিসার হচ্ছে বড় হয়ে গেছে, না কিন্তু কোন একদিকে এটা অন্য ধরনের আনন্দ পাওয়া,
এটা আসলে ফিলিংস এর ব্যাপার,
এটা বলে বোঝানো টাফ।
সেটা
আমার বাবা একজন কলেজ টিচার, এবার ঈদেও যখন বাড়িতে গেছে আমার বাবা যখন হাসি মুখে, আমি বাবার চোখে পানিও দেখেছি, বাবা যখন বলেন হাসতে হাসতে যে নতুন যারা কলেজে ভর্তি হয় তারা বলে যে আমাকে চেনে, আপনি ইভান ভাই আর আব্বা না, এটা বলে আব্বা যখন হাসেন, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। এই দিনটা আমি চেয়েছিলাম, আমি চাই আমার বাবাকে আর আল্লাহ যেন আরো দিন বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ যেন আমাকে দিয়ে একটা ভালো কিছু করান যেটা দিয়ে আমার বাবা খুব আরো গর্ববোধ করতে পারেন। যাই হোক, সেই স্ট্রাগলের গল্প অন্য। তো এভাবে আসলে আমার সম্পর্কের গল্পটাই,
এবং যেটা বলছিলেন যে আপনার লাইফের স্ট্রাগল,
হ্যাঁ
সেগুলো নিয়ে ফিরছি। আর আপনার প্রতি রেসপেক্টের জায়গাটা আমার আসলে বাড়লো, কারণ বাবা এবং মায়ের কথা চিন্তা করে আপনি যেটাই করেন, যে বিজ্ঞাপনটার কথা বললেন বা আপনি টিভিতে কাজ করলে আপনার মা অনেক খুশি হন, এই ব্যাপারগুলো আসলে কিন্তু অন্যরকম। একটা সন্তানের কয়টা সন্তান আছে জানি না এরকম চিন্তা করতে পারে। প্রিয় শ্রোতা, আমি এ কারণেই বলছিলাম যে আজকে গল্পটা হয়তো অনেক বেশি ইন্সপায়ারিং হবে, ইন এ সেন্স এটাই হয়তো একটা রিজন ছিল আপনার জন্য, যে আপনি যাই করেন না কেন আপনার মার আশীর্বাদ বা আপনার বাবার দোয়া এগুলো ছাড়া আমার মনে হয় না সাকসেসফুল হওয়ার সম্ভব।
আমি একটা ছোট্ট একটুখানি ঘটনা এখানে ইয়ে করি, সেটা হচ্ছে আমি নন স্মোকার। আমি বলছি না যে স্মোকিং করলেই কেউ খারাপ বা সেরকম কিছু না, বাট স্মোকিং শরীরের জন্য খারাপ।
সেটাই,
এখন আমি নন স্মোকার বা আমি কোন ধরনের এগুলোর কিছুতে নাই, এটা কেন, এটার একটা বড় কারণ আছে, সঙ্গ বা যাদের সাথে মিশছি চলছি ফিরছি, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমি একটা সময় নিয়মিত নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত, এখন পাঁচ ওয়াক্ত পড়া হয় না, আল্লাহ মাফ করবে আমাকে, আমি পড়ার চেষ্টা করব। একবার আমি জায় নামাজে নামাজ পড়া, আমার মা হঠাৎ করে এসে আমার পাশে বসে বসে বললেন যে বাবা তুমি আমাকে একটা কথা দিবা, যে তুমি কখনো স্মোকিং করবা না। তা আমি ওই জায় নামাজে বসে আম্মুকে বললাম যে হ্যাঁ আমি করবো না। তো আমি যখনই এরকম কোন সিচুয়েশনে ফেস করছি তখন আমার ওই ঘটনা বারবার মাথায় এসেছে, এবং আমি আই এম নন স্মোকার ফর দ্যাট রিজন। অ্যাড করে নেই, নাটকের প্রয়োজনে ইদানিং দু একটা কাজে আমি স্মোকিং করছি, সেটা কিন্তু আমার মায়ের সাথে কথা বলে করছি আমি না, একেবারে আমি সামনে আমার একটা কাজের প্রয়োজনে, একটা বড় কাজ আমার আল্লাহ করার সুযোগ দিচ্ছে, সেটার জন্য আমাকে স্মোকিং এর দরকার হচ্ছে, আমি মায়ের সাথে কথা বলে নিয়ে যে মা একেবারে না করলে যতটুকু না, কারণ আমি রিয়েল ক্যারেক্টার করতে চাই, ওখানে প্রিটেন্ড করতে চাই না। তো এটাও বললাম যে এই তো কতখানি আসলে কাজ করে বা আমার ব্যাপারটা লাইফে।
এক্স্যাক্টলি, নাইস, অনেক সুন্দর একটা গল্প শুনছেন আজকে প্রিয় শ্রোতা। আমি আরেকবার এটা মেনশন করে বলেছিলাম যে হয়তো খুব সাধারণ ঢিমেতালে একটা গল্প চলছে শুনছেন, বাট এটার হয়তো একটা সময় টার্ন এমন নিবে যেটা আপনি ভাবতে পারবেন না, সেরকম দিকে আমরা যাচ্ছি। আরো গল্প রয়েছে, প্রচুর প্রচুর গল্প রয়েছে আপনার জন্য, ওয়েট করছি আমি নিজেও, সেগুলো নিয়ে ফিরছি। ছোট একটা বিরতি নিচ্ছি এখন, কেউ কোথাও যাবেন না, শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর্য সেতু আছে এবং আমরা শুনছি আজকে ইভানের জীবনের গল্প, ইভান সাইড। তাকে আপনারা চেনেন বা চেনাটা একটা আপেক্ষিক ব্যাপার আসলে, আজকে তাকে যেভাবে চিনলেন হয়তো অনেক পরিচিত রাইস তাকে সেভাবে আগে জানতেন না। তো যাই হোক, ওর গল্পে ফিরছি, কিন্তু তার আগে একটু ফোন নম্বরটা বলি যেখানে ফোন করে আপনার জীবনের গল্পটা এই অনুষ্ঠানে এসে আপনি বলতে পারবেন, যেখানে লাখো লাখো শ্রোতা অপেক্ষা করে আপনার গল্পের জন্য। 09 0913-892-892, আবারও বলছি 0961-3-892-892, এখানে ফোন করবেন। এবং হচ্ছে আরজে সেতু নামে যে পেজটা রয়েছে সেখানে কানেক্টেড থাকুন। ইউআরএল অ্যাড্রেসটা বলছি আমি এই কারণে, কারণ অনেক ফেক পেজ দেখা যায় আরজে সেতু নামে। অরিজিনালটা পাবেন আপনি দুটো ওয়েতে, একটা হচ্ছে এইভাবে সার্চ করে আপনি লিখবেন www.facebook.com/setu.abcradio, আর একটা ওয়ে হচ্ছে এবিসি রেডিওর পেজে এই মুহূর্তে পেজটা ট্যাগ করা আছে, এই পেজে যে পোস্টটা সেটার নিচে আজকের অতিথির ছবি দেখতে পাচ্ছেন, সেটার নিচে আপনি লিখবেন, কমেন্ট করবেন, আপনি পোস্টটাকে শেয়ার করবেন, এবং ওখানে আর যে সেতু পেজটা ট্যাগ করা আছে। বাইদে গল্পে ফিরছি, আপনার যেখানে আমরা শেষ করেছিলাম আপনার প্রেমের একটা মোটামুটি ইতি টানলেন আপনি, নিরুপায় হয়ে আপনার বাবা মার কথা ভেবে, বা এখন আপনি মিডিয়াতে যে কাজগুলো করছেন বাবা মার কথা ভেবেই করছেন, রেসপেক্ট টু ইউ, সম্মান আমি জানাই আমার শ্রোতাদের পক্ষ থেকে। এখন এই মুহূর্তে আসলে ওই মনের মধ্যে যে একটা কিন্তু অনুপ্রেরণা রয়ে গেল আপনার রেডিওতে যে আসা, ওই ব্যাপারটা কিভাবে শুরু সেগুলো আমরা একটু হয়তো পিছনে ফিরে যাচ্ছি শুনবো, যে আপনার প্রেমের কারণে বা ও চেয়েছিল আপনার কথা শুনতে ভালো লাগে, ও বলেছিল আপনি ভালো আরজি হতে পারবেন, সেগুলো বা তারপরে মিডিয়াতে কাজ করা, ওর কি কোনো অবদান ছিল বা স্ট্রাগলিং
অবদান? তো ওই অতটুকুই কথাগুলোই, এর বাইরে অবদান রাখার সুযোগ সে পায় নাই।
আচ্ছা, আপনি যখন রেডিওতে কাজ করতে আসলেন ওর কথা শুনে আসলেন, তখন কি রেডিওতে কাজ করছেন ওর সাথে যখন এই ঝামেলাগুলো হচ্ছে বাসায় জানাজানি হইল ওর বাসায়, তখন আর কোন আগ্রহ নাই আপনার মিডিয়াতে কাজ করবেন বা কিছু?
না, আগ্রহ আছে কিন্তু মানে মানসিক অবস্থা,
মানসিক অবস্থা নাই সেটাই,
আগ্রহ তো বরাবরই আছে এবং আমি তো জানতামই আমি এগুলোই করবো।
আচ্ছা, কিন্তু আপনাদের সম্পর্ক চলাকালীন সময় কি আপনি রেডিওতে কাজ করতে সুযোগটা
পেয়েছেন শেষ দিকে গিয়ে? হ্যাঁ, তখন ওইটা ও পাইনি ওইভাবে, বা হয়তো শুনলেও আমাকে শেয়ার করার সুযোগগুলো পাইনি। আর আমি তো শুরুতে আসলে রেডিও জকি ছিলাম না, শুরুতে আউটডোর ব্রডকাস্টার ছিল।
আউটডোর ব্রডকাস্টার ব্যাপারটা একটু ক্লিয়ার করি,
আউটডোর ব্রডকাস্টার এই যে আমার মনে হয় যে এবিসি রেডিও যে ট্রাফিক আপডেট দেয়
বাইরে থেকে যে আপডেটগুলো দেয় সেটাকেই বলা হয়, লিসনারদের সুবিধার্থে বললাম, হয়তো অনেকে কনফিউশন থাকবেন না হোয়াট ইজ দ্যাট।
তো রেডিওতে আসার গল্পের মধ্যে মজার গল্প আছে, তখন বাবার এক বন্ধু ছিলেন কৃষি ব্যাংকে, আঙ্কেলের কাছে বাবা পাঠালেন যে ওনার ওখানে গেলে, বাংলাদেশে তো অস্বীকার করতে পারি না তদবির সম্পর্কে অনেক কিছু হয়
সেটাই
তো, কিন্তু আমি সেখানে যাইনি, বাবা সেটা জানানো না, আমি গিয়েছিলাম ওই রেডিওতে, তখন অডিশন মাত্র, তো অডিশন দিলাম, একটা বড় সময়, কতদিন মনে নাই, সকালে যেতাম রাত পর্যন্ত এবং প্রত্যেক তিন চার দিন পর পর পরের দিন ফোন করতো যাদের, তারাই আবার যেত।
আচ্ছা,
তো ভাবে গিয়ে গিয়ে আমি একটা সময় খুব কনফিডেন্ট হয়ে গেলাম, কারণ ওই গ্রুমিং গুলোতে আমার পারফরমেন্স খুব ভালো হচ্ছে, মানে এতটাই ভালো হচ্ছে একটা সময় গিয়ে গ্রুমিং এর ক্লাসও আমাকে দিয়ে নিয়ে।
আচ্ছা আচ্ছা,
তো রেজাল্ট দিলে আমিও খুবই কনফিডেন্ট, কিন্তু যখন ফাইনাল সিলেকশনটা হলো তখন দেখা গেল আমিই হই নাই, আমি বাদ পড়ে গেছি।
মাই গড, মানে আপনি সিলেকশনে নাই?
হ্যাঁ, আমি নাই
এত কিছুর পরে।
হ্যাঁ, তো এটা একদম ভেঙে পড়ে নেই আমি, ট্রাস্ট মি, প্রচন্ড জেদ কাজ করলো, বেশ কিছুদিন চলে গেছে, তারপর আবার ওখান থেকে আমাকে ফোন করলো।
আচ্ছা,
আমি একটা নাম বলবো অবশ্যই, সাকিব ভাই। হ্যাঁ, সাকিব ভাই দুজন আছেন, ওয়ান্ডারফুল পার্সন। সাকিব ভাই আমাকে ডাকলেন, ডেকে বললেন যে তুই আউটডোর ব্রডকাস্টিং শুরু কর। আমি শুরু করলাম, সাকিব ভাই বলছে, তারপর আমাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি বাদ পড়লাম কেন, তো বললো তুই ওভার কনফিডেন্ট ছিলি।
আচ্ছা,
আমি
যেটা
যখন আমার কথাবার্তা অ্যাটিটিউডের মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসছে, কারণ পারফরমেন্স ভালো, সবাই বলছে, এবং লিটারালি তাই ঘটতো, মানে আমি ওই গ্রুমিং এ আমি ক্লাস নিছিলাম।
আচ্ছা, এই প্রসঙ্গে একটু যে চান্স পাইলাম একটু বলি আমার।
হ্যাঁ প্লিজ,
কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করি, আসলে হচ্ছে যে ওভার কনফিডেন্ট, ওভার স্মার্টনেস, এই ব্যাপারগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে, হয়তো অনেকের মধ্যে আছে, ম্যাচুরিটির কারণে হয়তো বুঝতে পারছেন না আপনারা, এটা খারাপ কিছু না,
মানে
এখন যারা শুনছেন যাদের মধ্যে আছে ওভার কনফিডেন্ট বুঝতে পারছেন না, এটা খারাপ না, বুঝতে আপনি একসময় পারবেন, বাট আজকের গল্পটা শুনে থাকলে আপনি এখনই ধরতে পারবেন হয়তো যে ওভার কনফিডেন্ট, ওভার স্মার্টনেস এর ব্যাপারটা কখনোই ইজিলি অ্যাকসেপ্ট
ইভেন
না। আপনি একজন রেডিও জকি, আমিও রেডিওতে কাজ করছি, অনেক আরজিদের মধ্যে কথাবার্তায় কিন্তু ব্যাপারটা আছে ওভার কনফিডেন্ট, লিসনারদের তো এই জিনিসটা পছন্দ হওয়ার কথা না,
কথা না।
বাইদে আমরা কোন পরামর্শ দিচ্ছি না, আমাদের পার্সোনাল অবজারভেশন,
ডিসিশন ইজ ইয়োরস, আপনারা যা শুনবেন তাদের। তো এটা আমাকে না একটা অন্য লেসন দিল, বাও আসলেই তো। তারপর যেটা আমাকে সহযোগিতা করলো, ওইখানে বুঝতে শুরু করলাম যে আমার আসলে স্পেসটা কতখানি হওয়া উচিত, সম্পর্কের ক্ষেত্রে হোক, প্রফেশনাল ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন, সেটা হচ্ছে আমি না প্রচুর সিচুয়েশনগুলোকে অ্যানালাইজ করি এবং সেখান থেকে আমি শেখার চেষ্টা করি। সত্যি কথা, যেমন এই যে কথা বলার ব্যাপারটা ছোট্ট করে বলি, আমি বাস সিটিং সার্ভিসগুলোতে যারা উঠতেন খুব একটা কথা বলতেন না, চুপচাপ থাকতেন, মামা ভাড়া নিতে আসলে আমার সবসময় একটা টার্গেট থাকতো, আমি যখন কথা বলবো আমার চারপাশে তিন চারজন আমার দিকে তাকায়।
আচ্ছা,
হ্যাঁ মামা, তারপর আমি দেখতাম বাসে অনেকে বসে, বসাটা কোন বসাটা অড লাগে, কোন বসাটা কেমন হওয়া উচিত, তো ওই বসা প্র্যাকটিস করতাম যে আপনাকে সুন্দর করে বসতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো ছিল। যাই হোক, এরকম প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সিচুয়েশন থেকে এই ব্যাপারগুলো আমি নেই, ভালো লাগে নিতে। এরপর তো রেডিও কেরিয়ার এভাবে শুরু হলো, তো আউটডোর ব্রডকাস্টিং করছি 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 করছি, ভালোই করছি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হঠাৎ করে আমি দেখলাম যে আমি যে স্টেশনে কাজ করছি, শ্রদ্ধা রেখে বলি, সেই স্টেশনের প্রতি শুরু করেছিলাম, আউটডোর ব্রডকাস্টিংকে একটু ইগনোরেন্স চোখে দেখা হচ্ছে, এরকমটা হতো। তো এভাবে হোক, সেখানেই একজন প্রডিউসার, তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন, হাতে তুলে খাইয়েও দিয়েছেন, কিন্তু তিনি আবার একদিন যেটা করলেন যে তার পারমিশন নিয়ে এন্ডোর্সমেন্ট বলি আমরা, যেটা মুখে যে আমরা বিজ্ঞাপনটা বলি, সেইটা দিতে বললেন আগের দিন, আর যারা নাই, তো পরের দিন তিনি নাই, ওই এন্ডোর্সমেন্ট মিস হয়ে যাচ্ছে, আমি নিজে গিয়ে দিয়ে দিয়েছি। এটা তো উনি অফিসের মধ্যে ডেকে এনে আমাকে খুব বাজেভাবে রিয়াক্ট করলেন যে তোমার এত বড় সাহস, তুমি একজন আউটডোর ব্রডকাস্টার হয়ে মাইক্রোফোনে ভয়েস দিছো। তো ওই ঘটনার প্রেক্ষিতে আমি হচ্ছে, ওই ঘটনার পরপর না, ওই ঘটনার রেশ ধরেই কয়েকদিন পর আমি হচ্ছে রিজাইন দিলাম।
আচ্ছা,
তবে আমি এখানে একটু বলি, আমি এই বোকামোটা করি নাই, সাথে সাথে ইমোশনালি রিজাইন দেই নাই। ওই ঘটনার পর নিজেকে আমি শান্ত করেছি, কনসাল্ট করেছি দুই একজন ভাই ব্রাদারের সাথে, এবং চেষ্টা করেছি আর এস কোন স্টেশন আমাকে নিতে পারে।
আচ্ছা,
সেইটা যখন আমি গ্রিন সিগন্যাল পেয়েছি, তখনই আমি এটা ছেড়ে দিয়েছি। তাদের সাথে সম্পর্ক কিন্তু নষ্ট করিনি, কিন্তু আমার যে কনফিডেন্সটা আবার ফিরিয়ে আনতে হবে, আমি তো অন্যায় করিনি, এবং তার সাথে এখনো আমার সম্পর্ক হচ্ছে, প্রডিউসারের কথা বলছি, এখনো কিন্তু সম্পর্ক ভালো।
আচ্ছা,
দেখেন আমি একটা কথা বলি, যারা শুনছে, যে কোনোভাবে সম্পর্ক নষ্ট করা সহজ, কিন্তু বুদ্ধিমানের মতন সম্পর্কটা ধরে রাখা কঠিন। সম্পর্ক সহজে নষ্ট হতে দিয়েন না, যে কারোর সাথেই হোক। যাই হোক, তো এরপর অন্য স্টেশন, তিনটা স্টেশন একবারে পজিটিভ।
হ্যাঁ, আমি জানতাম সেই সময় আপনি এটা বলতেছিলেন যে আমি কি করবো, আমি কি এখানে আসবো, বেশ অনেক বছর, পাঁচ ছয় বছর,
অনেক বছর। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে একটা মধুর সমস্যায় ছিলাম আমি, যে আমি কি করবো আসলে,
অনেকগুলো ডাক, কোথায় যাবো,
কোথায় যাবো। তো এরপর ফাইনালি আমি আরেকটা স্টেশন যেখানে আমি গেলাম, বিকজ অফ সেখানে আমি কি পেলাম, আমি সরাসরি আর্জিং করার সুযোগ পেলাম, এবং তাও রাতের শো, রেডিও কালচারের রাতের শো একটা ফ্যাক্টর
মানে এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ একটা জিনিস,
রাইট? সেটা যখন আমি পেলাম, তারপর আমি শুরু করলাম, তারপর একটা লম্বা জার্নি।
আপনার শো আমি শুনতাম শুরু থেকে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সেই স্টেশনে মোটামুটি আদর পাওয়া শুরু করলাম, ওইখানে স্ট্রাগলটা ছিল আবার আলাদা। তো এখানে আমি দেখলাম যে দিন শেষে, এতদিনে তো ফ্যান্টাসি কেটে গেছে, অর্থনৈতিক বিষয় তো আসছে,
সেটাই
তো, আই ওয়াজ নট ওয়েল পেইড। তো এইটা ধীরে ধীরে একটু পীড়া দেওয়া শুরু করলো, কারণ ততদিন একটু বাসা বড় হচ্ছে, একটু ইচ্ছে করছে একটা নতুন আলমারি কিনবো, এরকম ব্যাপারগুলো আসছিল। এর মধ্যে আমি কিন্তু প্রচুর ভয়েস দিই, বাংলাদেশের 20টা চলচ্চিত্র ভয়েস দেওয়া হয়ে গেছে, আমার নায়কের কণ্ঠস্বর দেওয়া বড় বড় সিনেমার, ওই কাজের দিকে, ওই অর্থনৈতিক কারণে। মানে এখানেও একটা ব্যাপার আছে যে আপনি যে কাজটা করছেন এর বাইরে কিন্তু আপনাকে আরো কিছু কাজ খুঁজতে হবে আপনাকে, এবং ভয়েস দেওয়ার শুরুর দিকের দিকগুলো, মানুষগুলোকে আমি অনেক কৃতজ্ঞতা। যেটা হলো, এর মধ্যে টিভি একটা হান্ট শুরু করলো, ওয়ান টু বি অ্যান অ্যাঙ্কর, এটা শুরু হলো 2014 সালের কথা এটা। ওইখানে আমাদের, আমার একদম প্রথম স্টেশনের এক বন্ধু আসলে সিভি দিবে, টিভিতে অ্যাঙ্কর নিবে, ওইখানে আমি অ্যাপ্লাই করব, এই দুঃসাহস আমার ছিল না, বিকজ আমি প্রচন্ড পরিমাণে দেখতাম যে এখানে মিডিয়া বা প্রমিনেন্ট জায়গা মানেই হচ্ছে একটা অন্য ধরনের চলাফেরা, বা একটু টেলিভিশন স্ক্রিনের জন্য সাদা চেহারা, মানে ফর্সা চেহারাটা ইম্পর্টেন্ট, ফিজিক টিজিক ভালো থাকাটা, আমি কিন্তু এটাকে দোষ বলছি না, এটাই হওয়া উচিত যে কথাগুলো বলছি। কিছু কিছু স্ট্রাগল আমরা আসলে অকারণে দায়ী করি প্রতিষ্ঠানগুলোকে, কারণ আমার টিভি চ্যানেল, আমি যদি চালাতে চাই আমাকে কিন্তু আমার মতন করে ওরকম একটা মানুষকে বসাতে হবে। ওইটার জন্য আমার মধ্যে মেধা থাকলে আমার উচিত আবার ওই পরিশ্রমটা করে ওই জায়গায় নিজেকে নেয়া, তো ওইটা আমার তখন ছিল না। তো তখন আমি অনেক শুকনা কাঠির মতন, এবং যেহেতু আমি কালো, ভালো ভালো চ্যানেল যে মানটা রাখে ওরা তো স্ক্রিনে ওরকম একটু কিছু রাখতে চায়, তো সেইটা আমার ছিল না অবভিয়াসলি, এবং সেটা আমি বুঝতাম, এবং আমি ওই ধরনের হীনমন্যতা কাজ করতো। তারপরও এক বন্ধু সিভি দিচ্ছে, আমিও দিলাম, তারপর আমি ডাক পেলাম, শোয়েব ভাইয়ের কথা বলবো, ক্যামেরাম্যান, থ্যাংক ইউ সো মাচ, আমার সিভিটা বাদ পড়ে যাচ্ছিল, উনি আবার ধরে সিভিটা বলেন, আমাদের বন্ধু মানুষ, এমনি এটা ট্রাই করে ডেকে দেখেন। তারপর একটা লং 3 মাসের জার্নি, ওই জার্নিতে সামহাউ প্রচুর খেটেছি, মানে আমি যখন যেখানে যে প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্রোচ করেছি ওই প্রতিষ্ঠানকে নিয়ে প্রচুর স্টাডি করেছি, প্রচুর, মানে আমার সবচেয়ে বড় ব্যাপার ছিল, আমরা কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছুর প্রতি স্টাডি করতে গেলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, গভর্নিং বডিতে কি আছে, এগুলো করি, তো এগুলো একপাশে রেখে বাইরে করতাম এমন ছোট ছোট কিছু পিক ইনফরমেশন যেটা ওই ইনস্টিটিউশনের অ্যাডমিনিস্ট্রেশনাল কেউ শুনলে খুশি হয়ে যাবে। যাই হোক, 3 মাসের একটা লম্বা জার্নি ছিল, সিলেকশন, প্রায় 400 ছেলে পেলে থেকে আমাদের। ওইখানে ইন্টারেস্টিংলি আমি হয়ে গেলাম 10 জনের মধ্যে এবং হাইয়েস্ট নাম্বার পেয়ে। ইন্টারেস্টিংলি যেদিন রেজাল্ট দিয়েছে 10 জন করে নেয় তো এই ধরনের রিয়েলিটি শোগুলোতে, তো 10 জনের যে লিস্টে এসেছে সেখানে দেখলাম যে আমি একটা মাত্র ছেলে, বাকি 9টা মেয়ে। তা আমি খুব লজ্জা পাচ্ছিলাম, বোধ হয় ভুলে মেয়েদের লিস্টে আমার নাম এসেছে, বিকজ 10টা মেয়ে 10টা ছেলে হয়তো হবে, আমি কাউকে বলতেও পারছিলাম না। পরে দেখলাম যে না, আমি একাই আসলে ছেলে। তারপর একটা মজার ব্যাপার ছিল যে যখন গ্রুমিং শুরু হলো, 9টা মেয়ে মাঝে মাঝে ভুলে যেত, ওরা আমার খুব ভালো বন্ধু, ওদের সবার প্রতি আমি অনেক থ্যাংকস জানাই, ওরা মাঝে মাঝে ভুলে যেত যে আমি ওখানে আছি, মেয়েদের যে গল্প মেয়েদের যা কিছু, তাই মাঝে মাঝে কাঠি টাশি দিয়ে আর কি ওদের মনে করাই দিতাম যে আমি এখানে আছি। যাই হোক, এবার একটু মূল কথা আসি। তারপর যখন গ্রুমিং ট্রুমিং সবকিছু শেষ হয়ে গেল, এখন তো শুতে বসাতে হবে, 2 বছরের কন্ট্রাক্ট হলো, আমরা 2 বছরের বাইরে কিছু করতে পারবো না। বললাম আমি রেডিও ততদিনে আমি পার্ট টাইম হয়ে গেছি, ওই স্টেশনও ছেড়ে দিয়েছি, আর একটা স্টেশনে এসেছি একটা শো করার জন্য। এটা আমি আমাকে মাইক্রোফোনের প্রতি আমি আজন্ম কৃতজ্ঞ। তো এরপর ইন্টারেস্টিংলি আমি শো পাচ্ছিলাম না, হ্যাঁ আমি কিন্তু হাইয়েস্ট নাম্বার পাওয়া, আমি সবচেয়ে অ্যাপ্রিসিয়েট পাওয়া, তো আমি বুঝতে পারছিলাম না যে আমি কেন শো পাচ্ছিলাম না। তো সবার শো পাওয়া হয়ে গেছে, এরকম প্রায় 8 দিন চলে গেছে।
আচ্ছা,
তো আমার মধ্যে একটু হতাশা তখন চলে আসলো, এদিকে আমি রেডিও ছেড়ে দিয়েছি। তো হঠাৎ করে এরপর একটা বিকেলবেলা কুইজ শো হয়, যেটা একসময় বাংলাদেশে অনেক ভালো ভালো অ্যাঙ্কাররা ওইটা দিয়ে তাদের কেরিয়ার শুরু করেছেন, ওইটাতে আমাকে বসানো হলো। থ্যাংক ইউ সো মাচ হুমায়ুন ফরিদ ভাই, জাহাঙ্গীর ভাইয়া, কামাল স্যার, খোকন ভাই, সবাই, অনেক নাম আসবে। যাই হোক, তো পরে আমি শুনেছি যে ওই যে 8 দিন দেরি হয়েছিল সেতু, সেটা হচ্ছে স্পন্সররা আমাকে পছন্দ করছিলেন না।
আচ্ছা,
একটা কথা আমি আজকে বলি, কে কিভাবে নিবে আমি জানি না, আমাদের বাংলাদেশে প্রকাশ্যে বর্ণবাদটা নাই, ভেতরে এটা একটা বড় ব্যাধি। ছেলেদের ক্ষেত্রে তাও সহনীয়, মেয়েদের ক্ষেত্রে এটা অত্যন্ত নির্মম। অনেকেই বলবেন এখন তাহলে কি মোশারফ ভাই, চঞ্চল ভাই এরা কি করছে না, করছে, কিন্তু মিডিয়াতে এসে যদি কেউ যদি মেইন স্ট্রিম করতে চায়, মেইন স্ট্রিম করতে গেলেই হচ্ছে
বিপদ,
ভয়ঙ্কর। তো যাই হোক, এরপর আমি ওটা একটা, ওটা এখন সহজে বলে ফেলছি, তো ওটা যে কত বড় একটা ভয়ঙ্কর ব্যাপার যে আপনি একটা রিয়েলিটি শোয়ে সবচেয়ে ভালো স্কোর করা মানুষ আপনি শো পাচ্ছেন না, এবং আপনি যখন শুনলেন যে আপনি শুধুমাত্র আপনার গায়ের কালারের কারণে আপনি শোতে বসতে পারছেন না, স্পন্সর পছন্দ করছে না, তার টিভি তারা জোর করে এক প্রকার কনফিডেন্স নিয়ে যে আমাদের প্রতি আস্থা রাখুন, আমরা বসাই দেখুন, তারপর আমি করলাম। তখন থেকে আমাকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা হচ্ছে যে আমি না হানিমুন পিরিয়ডটা এনজয় করতে পারি নাই, যে আমি একটা টিভি শো করা শুরু করেছি মতো চ্যানেলে, এটা একটা মজা থাকে না, বন্ধুদের বলার ব্যাপার থাকে না, আমার সেই সুযোগটা ছিল না। বিকজ আমি জানতাম ওখানে বসার পর আমাকে প্রমাণ করতে হবে আমার ডেলিভারি দিয়ে, আমার উপস্থাপনা দিয়ে। তা আমার একটা শো এর পরই আনন্দের মুহূর্তটা কাটে নাই যে আমি বলে বেড়াই অনেককে, আর শোর আগে তো প্রশ্নই আসে না। আমার শুধু গায়ের রঙের কথা বললে ভুল হবে, ওই সময় আমি মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাও খুব সুবিধা ছিল না, এটা আমি স্বীকার করি, তখন ওইটা তো আমি হুট করে চেঞ্জ করতে পারবো না। তখন আমি কি করতে পারবো, আমি করতে পারবো, আমি আসলে দুর্দান্ত রিসার্চ করে কথাটা বলতে পারবো, বাংলা যতক্ষণ বলি বাংলাই যেন বলি, ইংরেজিটা ইংরেজির মতো করেই যেন বলি, অবাঞ্ছিত কিছু না বলি। লাইভ করতে অ্যাঙ্কারদের অনেক অনেক লাইভ করাটা টাফ সবচেয়ে বেশি। তো এরপর আমি আসলে লাইভ দিয়ে আমার শো যেহেতু শুরু হলো, আস্তে আস্তে স্পন্সররাও বুঝতে পারলেন। এরপর টিভির সাথে আমার একটা দুর্দান্ত সময় কেটেছে বন্ধু তোমারই খোঁজে নামে, বাংলাদেশের একদম লিজেন্ড যারা আছেন, ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে নাটক জগতের, খেলোয়াড় জগতের, এদের সাথে আমি 118 পর্ব একটা শো করেছি। ওইখানে আমাকে আর একটা স্ট্রাগল চলতে হয়েছে, কিছু মানুষ এবং সিনিয়র মানুষ যাদেরকে আমি ছোটবেলায় দেখেছি, তাদের নাম শুনে রেসপেক্ট করেছি, এখন খুব একটা রেসপেক্ট আসে না, আসে না তাদের কথার কারণে তাদের প্রতি। আমার প্রডিউসার দুম করে আমাকে হয়তো শুটিং এর মধ্যে বলে ফেলতেন, নিয়ে বলতেন কি একটা ছেলে নিয়ে আসছো মেথরের মতো দেখতে। তখন আমার প্রডিউসার হয়তো একে বলতেন যে কথাগুলো বলে সেগুলো পারলে আপনি বলে দেখান, অনেক ফাইট গেছে, তো এই কথাগুলো যখন আমার কানে আসতো প্রচন্ড কষ্টের দিন সেগুলো। এবং কথার আক্রমণ, মানুষের আসলে কত বড় আক্রমণ হতে পারে, কথাগুলো যেন এমনও দিন গেছে যে বাসায় গিয়ে মানে জোরে কান্না করলে তো লজ্জার ব্যাপার, তো আমি জামালার গ্রিল ধরে আমি আসলে কান্না করেছি নীরব কান্না, এরকম দিনও গেছে। এই কথাগুলোতে লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বুঝতে চেয়েছি যে আমাকে একটা ম্যাসিভ চেঞ্জ করতে হবে। যখন অ্যাঙ্করিং করব আমি একটা জায়গায় ঢুকলে একটা অ্যাপিয়ারেন্সের দরকার আছে এবং মানুষ চাইলে সেটা পারে, দেন আমি আসলে নিউট্রিশনিস্ট কনসাল্ট করি, অনেক কিছু করি, এবং আফটার দ্যাট 1.5 বছরের একটা ভালো ট্রানজেকশনে, যদি 1.5 বছর আগের কেউ শো আমার দেখে, এরপর ফিজিক্যালি আমি এখন ওয়েল ফাইন আলহামদুলিল্লাহ, বা অনেক যেমন আমি ছোট্ট উদাহরণ দিই, এটা আমি যখন শো করতাম আমার শোল্ডারটা সামনের দিকে কুজোর মতন ছিল।
আচ্ছা,
স্ক্রিনে এগুলো ছোট ইঞ্চি ইঞ্চি ব্যাপার, টেলিভিশন স্ক্রিনে ক্যামেরায় কাজ করে, তো শোল্ডারটা যখন আমার বের হয়ে গেল এখন মোস্ট ম্যানলি লাগে, বা এ ব্যাপারটা বুঝি, এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে বুঝলাম, আমি প্রচুর স্টাডি করেছি, প্রচুর প্রচুর প্রচুর। এরপর আমার অনেকগুলো অর্জন আছে, আমি প্রচুর পরিমাণে লাইভ শো করেছি, কনসার্ট, 31st Night, বিচ কার্নিভাল কনসার্ট বাংলাদেশে প্রথম যখন হয়, আমি দেবাশিস দা, পারিহা, তানিয়া আপু, আমরা 4 জন অ্যাঙ্করিং করেছিলাম। স্ট্রাগলের আরেকটা পার্ট যেটা, সেটা হচ্ছে একটা সময় গিয়ে দেখলাম যে আমার হয়তো একটা ঈদের গ্ল্যামার শো করার মনের ভিতর ইচ্ছা, আর তারা জানে আমি আসলে অভিনয়টা করতে চাই। মানে ওই কম্পিটিশন থেকে আসলাম, দুবছরের কন্ট্রাক্ট হয়ে গেল, কিন্তু মনের ভিতরে তো অভিনয়টা করারই ইচ্ছা, রেডিও জকি হওয়া অভিনয় করার কারণে। সেটা যখন সুযোগগুলো পাচ্ছিলাম না, তারা বলছিল না তুমি অ্যাঙ্করিংই করো, এদিকে যাওয়ার দরকার নেই। বান্না ভাই বাবরুর রশিদ বান্না, ভীষণ শ্রদ্ধা করে স্মরণ করি, কৃতজ্ঞ অনেক। বান্না ভাই ডেকে নিয়ে আমাকে নাটক করালেন হঠাৎ নিরার জন্য, প্রথম আলো নমিনেটেড ছিল নাটকটা। আমার ক্যারেক্টারের কথা একটা সিন থাকলো আলাদা করে পত্রিকা এসেছিল যখন অ্যানালাইজ হয়েছিল। এই নাটক নিয়েও একটা চ্যানেলের আপত্তি ছিল, আমি কেন। তখন বান্না ভাই আমার জন্য ফাইট করেছিলেন যে আপনারা নাটকটা সবাই বসে দেখেন, ওর এই সিনের জন্য যদি আপনাদের লজিক্যালি মনে হয় সিনটা হবে না, ও করতে ভালো পারে নাই, আমি এটা রিশুট করে দেব, কিন্তু লজিক ছাড়া যদি আমাকে বলেন, আমি জানি না পরের কথাগুলো সে কি বলেছিল। এটা কিন্তু বান্না ভাই মুখে শুনি নাই, এটা কিন্তু ওই চ্যানেলের একজনের কাছে পরে শুনেছি।
আচ্ছা,
সো রেসপেক্ট বান্না ভাই, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। এবং সে তো যখন আপনার, আপনি ধরেন আপনার, আমি আপনার কাছে মানুষ, আমি চাইছি যে আপনি একটা বড় স্টেজে বাজান, কিন্তু আপনি রিয়েলি একদিন বড় স্টেজে গিটার প্লে করতে উঠলেন, তখন আমি আবার বলছি যে সেতু কেন এখানে বাজাচ্ছে।
আপনি শুনতে পাচ্ছেন যে আপনার জন্য স্পন্সর শোটা রান করবে না, আপনার জন্য নাটকের পার্টিকুলার অংশগুলো বাদ দিয়ে দেওয়া হবে। আপনি একটু আগে মেনশন করছিলেন যে বর্ণবাদ ব্যাপারটা, রেসিজম ব্যাপারটা বাংলাদেশে নাই, আসলে ইটস নট ট্রু,
বাংলাদেশে
অনেকভাবে আছে, যেটা হয়তো আজকের গল্পে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের প্র্যাকটিক্যাল লাইফে হয়তো কোনো না কোনো ভাবে এগুলো দেখতে পেয়েছেন, আমারও অনেক গল্পেই আমি শুনেছি। এই মুহূর্তে আমি এতটুকুই রিকোয়েস্ট করতে চাই, আসলে রিলেটেড পার্সনসগুলো যদি কেউ শুনে থাকেন, এই টাইপের রিলেশন, ইন্টার রিলেশন যাদের সাথে রয়েছে হয়তো আমাদের গল্পের, প্লিজ এই জায়গাগুলোতে একটু কনসিডার করতে হবে, জায়গাগুলো থেকে ওভারকাম করতে হবে, উত্তরায় উঠতে হবে সোজা বাংলায় বলতে গেলে। আদারওয়াইজ আজকে আমাদের ইভানকে পারেনি, ও একটা অনেক বড় একটা পজিশনে আজকে রয়েছে, লাইফ স্টাইল ওর লিডিং, আমি অনেক আগে থেকে চিনি ওকে, কিন্তু ওকে আমি চিনি এই কারণে আমি অনেক বেশিভাবে বলতে পারছি আসলে। সো মানুষ আসলে চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে, যেটা ইভান আজকে করে দেখিয়েছে। ওর জীবনে এখনো অনেক কিছুই বলার বাকি আছে, যেটা আমরা লাস্ট পার্টে শুনবো, সেই অংশটা নিয়ে ফিরে আসছি একটু পরে, কেউ কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিচ্ছে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আর যে সেতু রয়েছে এবং সেই সাথে আজকের অতিথি, তিনিও একজন আর্যে।
আমি আসলে নিজেকে অভিনেতা পরিচয় দিতে পছন্দ করি,
আমি এগুলো আসতাম আস্তে আস্তে করে। টিভিতে আপনাকে অনেকেই দেখেছে, অনেক টেলিফিল্ম, অনেক নাটক এবং আপকামিং অনেক প্রজেক্ট রয়েছে। নট অনলি দ্যাট, আপনি কিন্তু ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করছেন অনেকগুলো, 20টা সিনেমাতে আপনার ভয়েস গেছে অলরেডি, মানে নায়কের চরিত্রে, সেই জায়গাটা থেকে আজকে সময় দিচ্ছেন আপনি, থ্যাংক ইউ। একেবারে শেষের দিকে চলে আসছি, অনেক কিছুই হয়তো আমরা মিস করেছি আপনার কাছে শুনতে, প্রেমের এত বড় একটা জায়গা ছিল, সেই জায়গাটা থেকে উতরে এসে পার্সোনাল লাইফে অনেক কিছু সহ্য করেছেন, টিভি রেডিওতে ছিলেন, ছিলেন ঠিক আছে, যখনই আপনি ক্যামেরায় আসলেন ভিজুয়ালি অনেকে কমপ্লেন ছিল, কিছু কথা আপনি অকপটে বলছেন, এই ব্যাপারটা না আসলে আমার কাছেই, আমি নিজেও শখ যে ম্যাথরের মতো দেখতে একটা ছেলে।
নাম যদি বলি তাহলে সবাই আটকে উঠবে, এবং
কোনো দরকার নেই,
আমি ওটা বলবো না। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি সরাসরি সেই প্রসঙ্গে যাই আর বলি যে এই যে আমার প্রেমের বা বাকি বিষয়গুলো এই শোতে আমি প্রথমবারের মতো বলছি, আর কখনো এভাবে বলি নাই। তো যাই হোক, এরপর যেটা হলো, আমি যখন অভিনয় আসলাম, তারপর টানা নাটক করলাম বেশ কিছু, বান্না ভাইয়ের 11টা কাজ করলাম দুই ঈদ মিলিয়ে, এবং এর মধ্যে যেটা হলো, যখন আমি নাটকে আসলাম, অভিনয় শিল্পীদের সাথে কিন্তু আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে উপস্থাপনার খাতিরে এবং একটা প্রমিনেন্ট চ্যানেল উপস্থাপনা করার খাতিরে, নানানভাবে নানান উচ্ছেলে আমি যখন বলতাম আমি আসলে অভিনয়টা করতে চাই, তখন সবাই কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, হ্যাঁ শিওর শিওর। কিন্তু যখন আমি নিয়মিত অভিনয় করা শুরু করলাম, কিছুটা প্রশংসা পেতে শুরু করলাম, কিছুটা বলবো, তখন আসলে তাদের অনেকের ওই রূপটা বদলে যেতে শুরু করলো। আমি জানি না কেন, আপনি বলতে পারেন আপনি কি খুব অসাধারণ অভিনেতা, না, আপনি আপনার সেম প্রফেশনের কোন বন্ধুর সাথে তার প্রফেশনের কাজটা শুরু করেন, তার আসল চেহারাটা দেখতে পাবেন।
সেটাই,
আমি কিন্তু একদমই বাজে অভিনেতা, আমার অনেক কিছু শেখার বাকি আছে, কিন্তু সেই চেহারাগুলো আমি দেখছিলাম এবং প্রচুর কথা কানে আসতো। তো শুরুর দিকে এই জিনিসগুলো যখন হতো, তখন কিভাবে আসলে আমি নিজেকে কি করব এরকম একটা বিষয় ছিল, তখন আমি আসলে ওটা কথাগুলো নিতাম না। তো যাই হোক, এরপর যেটা হলো যে আরেকটা নাম বলতে হবে আমাকে, মিঠু আপা, মুনিরা মিঠু, আমাদের বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম শক্তিশালী অভিনয় শিল্পী অভিনেত্রী। মিঠু আপা, কৃতজ্ঞ আপনার প্রতি। মিঠু আপা সাথে একটা নাটক করেছিলাম বান্না ভাইয়েরই, আমাদের গল্পটা এমনও হতে পারত। ওই নাটকের অভিনয় বিশেষ চরিত্র করেছিলাম, চার পাঁচটা সিকোয়েন্স, তখনও মিঠু আপার সাথে আমার ওরকম পরিচয় নাই। ওই নাটকের অভিনয় দেখে মিঠু আপা আমাকে নিয়ে আলাদা করে একটা লেখা লিখেছিলেন ফেসবুকে আমার অভিনয় নিয়ে, যেটা আমাকে এই যে নিয়মিত কাজ করতে বেশি সাহায্য করছে।
আচ্ছা,
এরপর যেটা হলো, সে তো আমি লুকাবো না, আমার সবসময় ইচ্ছা ছিল কি আমি অত শক্তিমান অভিনেতা না, সব চরিত্রে মিশে যেতে পারবো। স্যার, আমি অভিনয় করেই যেহেতু বাঁচতে চাই না, অভিনয়টা ভালোবাসি, সেহেতু আমি আসলে চাচ্ছিলাম যে ওই রকম কিছু কাজ করবো। সেটা কিরকম? কিছু রোমান্টিক কাজ, কিছু চ্যালেঞ্জিং কাজ, চ্যালেঞ্জিং বলতে লাইক ধরেন রাফ অ্যান্ড টাফ, বাকের ভাই বা এরকম এন্টি হিরো টাইপের কিছু, তারপর কিছু ম্যানলি অ্যাপ্রোচের কাজ, এগুলো আমাকে খুব টানত। তো এরপর যখন আমি আস্তে আস্তে কাজ বাড়লো, মানুষের সাথে যোগাযোগ বাড়লো, সবাই আমাকে ডাকা শুরু করলো। একটা নাটকে মুখোশের আড়ালে আমি অভিনয় করলাম পুলিশের চরিত্রে, আমি শুধু পুলিশের চরিত্রে কল পাচ্ছি। একটা নাটকে আমি ডাক্তারের চরিত্রে অভিনয়, আমি শুধু ডাক্তারের চরিত্রে অভিনয় পাচ্ছি। একটা নাটকে নায়কের বন্ধু, আমি শুধু নায়কের বন্ধু পাচ্ছি। আপনি যদি বড় বড় অভিনেতা বা বড় বড় মানুষদেরও লাইফ স্টাইল স্টাডি করেন, দেখবেন যে আপনাকে প্রথম মনের কথা শুনতে হয়। সক্রেটিসও বলে গেছেন, নো দাইসেলফ, আপনার মন কি চায়। তা আমার মন আসলে যেগুলো চায় সেটা হচ্ছে যে আমি নায়ক হয়ে যাব তা না, ওই যে বললাম কিছু চ্যালেঞ্জিং অ্যাক্টিং করতে, আমার একটা আলাদা করে কিছু করার ইচ্ছা, যেমন ইন্ডিয়ান আর্ট ফিল্ম টাইপের একটু ভালো গল্প থাকবে, একটু চ্যালেঞ্জিং, ওই যে বললাম এন্টি হিরো টাইপের বা একটু ম্যানলি কোনো কাজ করার সুযোগ থাকবে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, সে আমার বন্ধু, ওর সাথে নাটক করতে গিয়ে এটা দিয়ে পরিচয়, এর আগে পরিচয় ছিল, এটা দিয়ে ঘনিষ্ঠতা। তো এই নাটকে আমরা যখন কোয়ার্টার ছিলাম, আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তো আমাদের খুবই ক্লোজ একটা সিন, তো ও দুষ্টামি করেই বলছে, আমি বিশ্বাস করি দুষ্টামি করেই বলছে, কিন্তু শটটা দেওয়ার আগে, যেহেতু আমরা রোমান্টিক, শটটা দেওয়ার আগে বলতেছে আল্লাহ এরকম কালো একটা ছেলের সাথে এখন রোমান্টিক এক্সপ্রেশন দিব, এটা কিন্তু আমাকে ইফেক্ট করেছে।
শিওর,
হ্যাঁ, একদম মুখের সামনে এসে এই কথাগুলো কালো বলে না, আপনি যদি মোটা একটা মানুষকে বলেন, হ্যাঁ, কোন একটা কাজের মধ্যে গিয়ে সে আঘাত পায়, হয়তো আপনাকে প্রকাশ করে
সেটাই
বলে না। যাই হোক, এই একটা ব্যাপার। তারপর হয়তো আমি গিয়েছি, এটা স্পন্সর কোম্পানি থেকে আমাকে ডেকেছে, তারা বলেছে আমার সব ঠিক আছে, তারা চাচ্ছে নোবেল ভাইয়ের মতন একটু ওরকম ইয়ে টাইপের, আমার সবকিছু ঠিক আছে। তো সেখান থেকে আমি ইয়ে হয়ে এসেছি। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার ছিল, যেটা ফেসবুকে আমার ইয়েও ছিল, একটু আলোচনাও ছিল, সেটা হচ্ছে যে একটা বড় প্রজেক্ট হয় বাংলাদেশে একটা বিশেষ দিবসে, কিন্তু সেই প্রজেক্টটা আমাকে ডেকে নেওয়া হলো, আমাকে সেই প্রজেক্টের নয় মাস আমাকে সেই প্রজেক্টের মধ্যে বসবাস করানো হলো, নয় দিন, দুঃখিত, নয় দিন আমি পুরো ক্যারেক্টারে মিশে গিয়েছিলাম। নয় দিন পরে আমাকে সেই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হলো। আমি জানতে চেয়েছিলাম যে কেন, আমাকে বলা হয়েছিল যে আমার ফেসবুক ফলোয়ার নেই।
আচ্ছা,
আমার কথা হচ্ছে যে নয়টা দিন আসলে আমি ওটার মধ্যে তো বসবাস শুরু করে দিয়েছিলাম। তো আমরা যখন বিভিন্ন জায়গায় বসে কমপ্লিমেন্ট দিই, এই কমপ্লিমেন্টগুলো অনেক কাজ করে। আমি কোন একটা গল্প না প্রবন্ধ করেছিলাম, শুধুমাত্র উৎসাহ দিয়ে একটি দেশ স্বাধীন করা যায়।
আসলেই তাই।
তারপর যেটা হলো যে আমি আসলে নাটক করছিলাম, কিন্তু সে তো অনেস্টলি বলতে নাটকটা বা অভিনয়টা করতে এসে না, আমি ওই যে তথাগত একেবারে গণ নাটক করে যাব এটা আমার মন কখনোই চাইতো না। আমি কয়েকটা আলাদা কাজ করতে চাই এরকমটা মনে নিচ্ছে ছিল, কিন্তু কে বুঝবে আমাকে, আমার এখন আমি ভাইরাল না, আমি ফেসবুক ফলোয়ার আমার নাই, আমার নিজস্ব কিছু স্বকীয়তা বা ইয়ের জায়গা আছে, সেটা দিয়ে আমি কাজ করতে পারি, টাকা নাই, আমি প্রোডিউসার হতে পারবো না। দ্য নেম সঞ্জয় সমদ্দার, মানুষের জীবনে চেষ্টা আর ইচ্ছা থাকলে এরকম মানুষ চলে আসে। এই মানুষটার সাথে আমার পরিচয় হয়, আমি তারই নাটকে একটা সিকোয়েন্স করেছিলাম, জোহান আমি মেজাবিন এখনো আধার নামে একটা নাটকে। ওই নাটকের পর দাদা আমাকে একদিন মগবাজার বসে হুট করে বললেন যে তুমি কেন এরকম এই ক্যারেক্টারগুলো ইয়েগুলো করছো, ইউ শুড বি হিরো। তখন আমার দাদা বললেন যে তোমার হাইট ভালো, তোমার চুল ভালো, তোমার সবকিছু ভালো, তুমি কথা ভালো বলো, ভোকাল দাও, এতগুলো সিনেমায় ভয়েস দিয়েছো, তো তুমি হিরো ম্যাটেরিয়াল, তুমি কেন এটা করছো না। তো তখন আমি লিটারেলি মনে মনে ভাবছিলাম যে এই লোকের নিশ্চয়ই কোনো ধান্দা আছে, একটু পরে হয়তো বলবে তুমি প্রডিউসার ম্যানেজ করো। কয়েকদিন যাওয়ার পরে দেখলাম যে দাদা আমারই একটা গল্পে, সে হচ্ছে লিটারেলি নিজে ইনভেস্ট করে একটা বড় প্রজেক্ট, একটা শর্ট ফিল্ম সাজিয়ে ফেলেছেন এবং মোটামুটি বড় অঙ্কের কোয়ার্টিস্ট হিসেবে পিয়া বিপাশা আছে এবং আমি লিড কাস্ট। এরপর ওই কাজটার জন্য আমি তৈরি হয়েছি, কাজটার জন্য যতটুকু ডেডিকেশন আমার জায়গা থেকে দেওয়ার দরকার ছিল সেগুলো আমি দিয়েছি, আমরা কাজটা করেছি এল ক্লাসিক্যাল লাভ নামে। দাদার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ, 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 কৃতজ্ঞ দাদা। এখন আমি আসলে আরো দুই একটা জায়গা থেকে ওই কাজ অনেয়ার হওয়ার পরে সারা পাচ্ছি, সেই কাজগুলো করতে যাচ্ছি, এবং কোনোভাবেই আমি সজ্ঞানে ভাইরাল কিংবা এইগুলো আমি হতে চাই না, কিন্তু আমি কয়েকটা ভালো কাজ করতে চাই। পাশাপাশি আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে সত্যি কথা বললে মানুষ নিজেদের মধ্যে অনেকে ভুল বোঝে, সেটাও ঠিক না। স্পেশালি অন্য যে কোনো সেক্টরের থেকে মিডিয়াতে জায়গাটা বোধহয় একটু কঠিন, কিন্তু সেই কঠিনের মাঝখান থেকে আপনি যদি ফিল্টার করে নিতে পারেন, আপনার বন্ধু ছাড়া মানুষ চলতে পারে না, তা আমি সবসময় এটা বলি, এটা বলে খুব চক্ষুশুলো হয়েছিলাম যে মিডিয়ায় আসলে বন্ধু হয় না, এখানে কাজের প্রয়োজনেই বন্ধুত্ব হয়। এটা নেগেটিভ অর্থে না, এটাই সত্য, কিন্তু তার মধ্য দিয়ে কিন্তু বন্ধু আপনার হয়ে যায়,
সেটাই
দু চারজন হয়ে যায়, ওই দু চারজন এনাফ, ওদেরকে খুঁজে নিতে হবে। তো যাই হোক, এখন একটা ঝুঁকি বা স্ট্রাগলের মধ্যে আছে, সেটা হচ্ছে আমি এখন যে আমার যেহেতু আমি অ্যাঙ্করিং করেছি, আর্জিং করছি, ইত্যাদি সেটাতে মিলে আরো কিছু পরিচয়ের জায়গা থেকে অভিনেতা হিসেবে দাঁড় করানোর জন্য আমাকে ওই জায়গাগুলো স্যাক্রিফাইস করতে হচ্ছে। যেমন আমি এখন কিন্তু অ্যাঙ্করিং করছি না, একদম যে গণ অ্যাঙ্করিং যেটা সেটা করছি না, বিকজ অফ সাজেশন হচ্ছে যারা আমাকে দেখে ইনভেস্ট করছে, যারা আমাকে বিশ্বাস করছে, তারা চাইছে না আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। বাংলাদেশের বাস্তবতা, ঢাকা শহরের বাস্তবতায় যেহেতু আমি আমার সলো আর্নিংয়ে চলি, যে লাইফস্টাইল অনেক কিছু না হলো যেটা মেনটেন করি, সেটা মেনটেন করতে গিয়ে একটা বড় অঙ্কের, খুব বাজেভাবে বললে বড় অঙ্কের টাকা কিন্তু কমে গেছে। এটা একটা ঝুঁকি, এই ঝুঁকিটা আমাকে নিতে হচ্ছে, সেই ঝুঁকিটা আমি নিচ্ছি। কয়েকটা কাজ করব, অ্যাটলিস্ট দুটো বছর আমি চেষ্টা করব এই কয়েকটা কাজ, সেই কাজগুলো ওই যে বললাম হয়তো ভাইরাল হবে না, হয়তো কিছুই হবে না, কিন্তু আমার মনে প্রাণে আমার বিশ্বাস, সেতু আজকে এবিসি রেডিওর এই জীবনের গল্পের প্রোগ্রাম থেকে আমি মহান আল্লাহর নামে বিশ্বাস নিয়ে বলে যেতে পারি যে সেই কাজগুলো খুব বেশি দিন না, কিছুদিন পর হলে মানুষ বলবে যে না, এটা একটা ওয়েল ডিজাইন্ড, ওয়েল সিনেমাটোগ্রাফি, ওয়েল ডায়ালগের একটা প্রেজেন্টেবল কাজ। কিন্তু দুঃখ লাগে যে ইউটিউব বা ইয়ের জায়গাতে ওই যে আমার খুব আরেকজন মানুষের কথা বলতে হবে আমার জীবনে, তার কৃতজ্ঞতা, ইশতিয়াক আহমেদ, অসাধারণ লেখক ভাইয়ারও, সোফাসেট নামে একটা শর্ট ফিল্ম আমি কাজ করেছি, ভাইয়া একটা কথা বলেন যে আমাদের এই ইউটিউব ফেসবুক আসার পরে কমেন্টে যে যা লিখে ফেলি, তা আমরা ছোটবেলায় বাংলা খাতায় কিন্তু বাংলা লিখতাম, ইংরেজি খাতায় ইংরেজি লিখতাম, অঙ্ক খাতায় অঙ্ক লিখতাম, আমরা জানতাম যে কোন খাতায় কি লিখতে হবে, কিন্তু ইউটিউব ফেসবুক আসার পরে আমরা জানি না কোথায় কি লিখতে হবে, ইংরেজি খাতায় অঙ্ক লিখে ফেলি, বাংলা খাতায় যা কিছু লিখে ফেলি। তা আমি আমার এই গানটা অনেক হওয়ার পর দু তিনটা কমেন্ট দেখলাম, সেই কমেন্টে আমার পারফরমেন্স নিয়ে কোনো কমেন্ট নাই, আমার কমেন্ট হচ্ছে যে আবার ওই বলবো আমার কালার নিয়ে, যে এটাকে কই দিয়ে ধরে আনছে, বস্তি দিয়ে ধরে আনছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো এখন আর আমাকে কষ্ট দেয় না, সেতু ইন্টারেস্টিংলি এখন আমার এগুলো ভালো লাগে, কারণ আমি জানি যে আমি যদি ভালো কিছু করতে পারি, এই মানুষগুলো পরে আমাকে আসলে ভালোবাসবে বেশি। এখন আসলে ঝুঁকিটা এই আমার সামনে দুবছর বুঝে বুঝে কয়েকটা কাজ করা। তবে আমি এখানে একটা জিনিস কথা দিয়ে যাই, আমি আর কখনো গল্পের ব্যাপারে আপোষ করব না।
আচ্ছা,
আমি কখনোই কোন ডিরেক্টরের জন্য প্যারাময় বা ডিস্টার্ব আর্টিস্ট হইতে চাই না, আমি ডিরেক্টর ফ্রেন্ডলি আর্টিস্ট হইতে চাই।
আচ্ছা,
এবং এটা আমি হব, আমি কি এটা পত্রিকায় বলেছি এর আগে, আমি এখনো বলেছি, আর হ্যাঁ, আমি আমার প্রচুর সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ, কারণ আমি অল্প কাজ করে যে পরিমাণ কভারেজ পাই এটা অনলি বিকজ অব ভালোবাসা।
আচ্ছা,
এটার জন্য আমি কৃতজ্ঞ, এমনকি সেতু আজকে আপনাকেও বলবো যে এই যে একটা প্রোগ্রামে আসা, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা প্রোগ্রাম, সেখানে এভাবে সেই কথাগুলো বলতে পারা, এটা কিন্তু আমাকে আজকে একটা লেসন দিয়েছে। যেমন আমি বলি লেসনটাকে, আজকে এখানে অনেকগুলো কথা যেগুলো আমি বলে গেছি, এসবটা আমি সংরক্ষণ রাখতে চাই, এই কথাগুলো ডকুমেন্ট হয়ে থাকবে, এবং এই কথাগুলো কিন্তু আমাকে দায়বদ্ধ করে রাখলো। আমি যে বাবা মার কথা বললাম, আমি যে গল্প চরিত্রের কথা বললাম, আমি যে নারী রেসপেক্টের কথা বললাম, এই কথাগুলো সামনে যদি কখনো আমি না মেনটেন করতে পারি, না বলতে পারি, তাহলে তো আমার এই কথাগুলোর মিনিংস থাকলো না। তো সেইখানে এই দায়বদ্ধতা, এখান থেকে শিক্ষা কিন্তু আমার এইটাই, কমিটমেন্ট এইটা। তো সেটা এটা আমার জন্য শুধুমাত্র একটা প্রোগ্রাম না, এটা আমার জন্য একটা কমিটমেন্টের জায়গা, এবং এমন একটা জায়গা মাইক্রোফোনের সামনে আমি কথাগুলো বলছি যেটাকে আমি সবচেয়ে বেশি ওন করি আমার লাইফে। থ্যাংক ইউ সো মাচ। আর জানি না আমার গল্পে কেউ ইন্সপায়ার হবে কিনা, জানি না আমার গল্পে কেউ আঘাত পেল কিনা, আমি সবার প্রতি কোনো ধরনের আঘাত বা কোনো কিছু পেলে ক্ষমা চাই। আমার মনের ভিতরে একটা ভীষণ রকম ইচ্ছে আছে, সেটা হচ্ছে আমি আমি কোনো একটা কাজ দিয়ে না বাংলাদেশের জন্য কিছু করতে চাই। যেমন আমি ইল ক্লাসিক্যাল ল্যাবটা যখন করেছি, ওটা গল্প আমার ছিল, দাদাকে অনেক থ্যাঙ্কস, দাদা এখন আর আমার শুধু ডিরেক্টর না, তিনি একজন শিক্ষক মূলত, তাকে আমি শিক্ষকের জায়গায় দেখি, বড় ভাইয়ের জায়গায় দেখি। দাদার কথা বলি যে ওইখানে শেষে ট্রেইলারটা যদি কেউ দেখে থাকে, শেষে একটা একটা জায়গা আছে যে বাংলাদেশের পতাকা দিয়ে যে ওয়েলকাম টু ইল ক্লাসিক্যাল ল্যাব, হ্যালো ফ্রম বাংলাদেশ, তো ওইটা আমার বুকের মধ্যে বাজে। এবং কয়েকদিন আগে আমার একটা জিনিস ভালো লেগেছে যে পাকিস্তানের এক ইউটিউবার, পাকিস্তানের কথা এই কারণে বলছি, ও এটা একটা রিয়াকশন ভিডিও বানিয়েছে, ইউটিউবে গেলে সার্চ দিলে পাওয়া যায়, ইভান সাইড লিখে সার্চ দিলে পাওয়া যায়, ওই পাকিস্তানের ইউটিউবার এল ক্লাসিক্যাল ল্যাবের রিয়াকশন ভিডিও বানিয়েছে, পুরোটাই পজিটিভ ছিল ওর দৃষ্টিভঙ্গিতে। আমার অ্যাচিভমেন্টটা হচ্ছে ওইখানে আমার বাংলাদেশের পতাকাটা কিন্তু দেখা গেছে, হয়তো ক্ষুদ্র, শুনতে ছোট শোনায়, কিন্তু আমার চোখ ভিজে গিয়েছিল যেদিন আমি এটা দেখেছিলাম। ও কিন্তু পাকিস্তানের মোটামুটি জনপ্রিয় ইউটিউবার, গেলেই পাওয়া যায় ইউটিউবে এখনো, তো ওইটা রিয়াকশন ভিডিও বানানোর সময় ওখানে কিন্তু এসেছে হ্যালো ফ্রম বাংলাদেশ। তো এটা আমার আমার বুক ভরিয়ে দিয়েছে। তো সেটা আমি সবার কাছে দোয়া চাই, আমি যে কদিন বাঁচি এইভাবে যেন কয়েকটা কাজ করতে পারি। সামনে আমার কয়েকটা একেবারে গোছানো কয়েকটা কাজ আসছে, সেটার জন্য আমি আলাদা করে তৈরি হচ্ছি। আমার যদিও আমার শর্ট ফিল্ম নাটকও কম করছি, নাটক যাই হোক, সেইটার জন্য আমি ওইভাবে প্রত্যেকটাকে আমি সিনেমা বিলিভ করে ওইভাবে আমি আগাচ্ছি। আমার সমস্ত গেট আপে যতখানি চেঞ্জ করা আনা সম্ভব, খুব ধৈর্য ধরে অল্প কয়েকটা কাজ করছি। এবং আমি সবার কাছে একটা জিনিস চাইব যে আমার বাবা মার জন্য যেন সবাই দোয়া করে।
জি অবশ্যই, আমি এবং আমার সমস্ত শ্রোতারা আপনার জন্য দোয়া করছি। যারা শুনছিলেন এতক্ষণ ধরে গল্পটা, আপনার পুরো গল্পটাই উপভোগ করেছেন, তারা আপনার জীবন থেকে অনেক কিছু নিয়েছেন। যেটাই হয় আর কি, অনুষ্ঠানে যারাই আসেন তাদের জীবনে গল্পটা থেকে যে মানুষগুলো শোনেন তারা কিছু না কিছু তাদের জীবনে শিক্ষা গ্রহণ করেন। প্রিয় শ্রোতা, আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের অতিথির জীবনের গল্প থেকে যে তার জীবনে অনেক স্ট্রাগল ছিল, একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা একটা সময়ের পরে আর সে ধরে রাখতে পারেনি। কারণ যে সময়ের কথা বলেছে সে, সেই সময়টায় কিন্তু এ ধরনের পারিবারিক ঝামেলাগুলো অনেক বড় হয়েই প্রভাব ফেলত ভালোবাসার উপরে, প্রেমের উপরে। সেটাই হয়েছে ওর উপরে, এবং যার ফলশ্রুতিতে জীবনে অনেক কষ্ট নেমে এসেছিল, যেটাকে সামাল দেওয়া ওই বয়সে একটু কষ্ট করেছিল। তারপরেও সেটাকে সে নিজস্ব একটা শক্তি দিয়ে প্রোটেস্ট করেছে বা সেটাকে থামিয়ে দিয়েছে, এবং নিজের ভিতরকার যে শক্তি, যেটাকে আমরা সেলফ মোটিভেশন বলি, সেটা দিয়ে কিন্তু সে আজকে এতদূর চলে এসেছে। মিডিয়াতে কাজ করতে এসেছে, মা বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ সে, বিশেষ করে মায়ের কাছে, যে কখনো কোনো ধরনের নেশা সে করবে না, এবং এখন পর্যন্ত সে সেটা করেনি। এটা একটা বড় ব্যাপার। এবং দেখুন, ওর অকপট শিকার যে যখন সে শুটিংয়ে গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায়, তখন কিন্তু ওর শরীরেরই কালারটা অর্থাৎ রঙের কারণে কিন্তু অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপদস্থ ওকে হতে হয়েছে। এবং এটার চেয়ে কষ্টের মানুষের জীবনে আর কি বা থাকতে পারে? সে একজন টিভি হোস্ট, সে একজন অভিনেতা, কিন্তু তার শরীরের কালার, সেটার জন্য তাকে কথা শুনতে হচ্ছে, কটু কথা। এটা যার জীবনে ঘটে সেই বুঝতে পারে। শুধু অভিনয় শিল্পী এবং উপস্থাপকদের কথাই বলছি না, একটা মানুষ যে কোনো ক্ষেত্রে যদি শোনে ও দেখতে খারাপ, যদি অন্যের কাছ থেকে শুনতে হয় বা পার্শ্ব কথা, গান কথা হয়ে আসে, এটা কখনোই কিন্তু খুব সুখকর হয় না। সেই জায়গাগুলো কিন্তু সে ওভারকাম করেছে। আমি বলবো যে পজিটিভলি কিন্তু আজকে গল্পটা আমরা প্রেজেন্ট করতে পেরেছি আপনাদের কাছ থেকে। আজকে গল্পটা আসলে অনেক মোটিভেশনাল ছিল, ইন্সপিরেশনাল ছিল, মানে যেগুলো আমি উদ্বুদ্ধ হবেন হয়তো বা আপনারা এই গল্পগুলো শুনে। অনেকেই জীবনের অনেক অনেক সেক্টরে অনেক কিছু দেখে মুষড়ে পড়েন, ভয় পেয়ে যান, সেই জায়গাগুলো থেকে অন্তত নিজেদেরকে উত্তরে টেনে নিয়ে বের করে আসতে পারবেন আপনারা। আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের অতিথি এবং আমি আপনাদের কাছ থেকে। আগামী বুধবারে আরও একটা গল্প নিয়ে হাজির হয়ে যাব যথারীতি একই সময়ে আপনার প্রিয় চ্যানেল এবিসি রেডিও FM 89.2 এ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, শুভরাত। বুঝতে হবে নতুন সুর, পুরনো বাসিটা সুরে বেঁধে রাও, বুঝতে হবে নতুন সুর। আরো দুঃখের পর জগৎ ঘুরে করছে সবার সুখেরই তলাশ, জানে না ওরা তো দুঃখে যাদের জীবন করা তারাই মানুষ হয়, আগুন পোড়া মানুষ যারা তাদের কিসের ভয়, দুঃখ যারা মেরে রাখি তার দুঃখের আরেক নাম। আরো দুঃখের পর বাড়ি নিতে হবে, যেতে হবে বহু দুঃখের পর বাড়ি নিতে হবে, যেতে হবে বহু পুরনো বাসিটা সুরে বেঁধে রাও, বুঝতে হবে নতুন সুর, পুরনো বাসিটা সুরে বেঁধে রাও, বুঝতে হবে নতুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Exclusively on FusionBD.com.